This track was downloaded from FusionBD.com. শুনছেন এবিসি রেডিও এফএম 90.2, শুরু হয়ে গেছে কুয়াশা। স্বাগত সবাইকে কুয়াশার রাতে, সাথে আছে শেরিন। প্রতিবারের মতো আজ রাতেও জানাবো কি আছে আজকের রাতের কুয়াশার আড়ালে, কিন্তু যেটার জন্য আজকের এই আয়োজন, অর্থাৎ এই কুয়াশার আড়ালে কি আছে, অন্তরালে কি আছে, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। অর্থাৎ আমাদের প্রথম প্রথম ঘন্টা প্রতিবারের মতন গল্প রয়েছে, হতে পারে সেটা একটু পরে বোঝে, হতে পারে সেটা কোনো বিখ্যাত সাহিত্যিকের লেখা কোনো রহস্য গল্প অথবা ভয়ের গল্প, আবার হতে পারে আমাদের কোনো পাঠকের পাঠকের না সরি আমাদের কোনো শ্রোতা বন্ধুর পাঠানো বা লেখা কোনো গল্প। যেটাই হোক, প্রথম ঘন্টে আমরা সেটা শুনবো, আর তারপরে রয়েছে রাত 12টার খবরের পর রয়েছে আমাদের কুয়াশার মূল কাহিনী। আর এই ফাঁকে আপনারা যেটা করতে পারেন, আমার সঙ্গে যারা আছেন, আমাকে শুনছেন, আমাকে লিখতে পারেন যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বার, আর যে সাইনিং ফ্যান পেজ আছে সেখানে আপনি লিখতে পারেন, এবিসি রেডিও ফ্যান পেজ আপনি লিখতে পারেন। আর কুয়াশায় চলছে স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতা, ইতিমধ্যে 3 জন বিজয়ী হয়েছে, আরো লিখতে পারেন, প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারেন। যেটা করতে হবে আপনাদেরকে, নিয়মটা আমি বলে দিচ্ছি, 16 ফন্টে লিখতে হবে, কম্পোজ করতে হবে 16 ফন্টে, আর মিনিমাম 30 পাতা, 30 পেজেস মিনিমাম, তার উপর আপনি যত লিখতে পারেন। তাই বলে 300 পাতা হবে না, যেটা বিশাল একটা উপন্যাস হয়ে যাবে তা নয়, কিন্তু 30 পাতা মিনিমাম লিখতে হবে আপনাকে। আর নিশ্চয় বুঝে গেছেন আমাদের ওয়াশার কাহিনী, আমরা যেভাবে সম্প্রচার করি যে কিভাবে লিখতে হবে, ন্যারেশনের পার্টটা আলাদা, অর্থাৎ বর্ণনার জায়গাটা যেটা আমি পড়ি, আর অভিনয়ের অংশটা আলাদা, সেটা লিখে রেখে আমরা হয়তো কিছুটা বদল বদল করি, অনেকের লেখাটা হয়তো ঠিক মতন আসে না বা ঠিক মতন ফর্মেটে আপনারা করতে পারেন না, সেই ক্ষেত্রে আমরা একটু অদল বদল করি নি। আবার অনেকে তো দেখা যায় এত চমৎকার করে লিখে পাঠাচ্ছে, কিছুই করতে হয় না আমাদেরকে। তো যাই হোক, তারপরে রয়েছে বাছাই পর্ব। যদি বাছাই করে মনে হয় যে হ্যাঁ আপনার স্ক্রিপ্টটি উপযুক্ত হয়েছে কুয়াশায় প্রতিযোগিতায় টিকে থাকবার জন্য, বা পরবর্তীতে আপনি বিজয়ী হলে যেটা করা হবে, পুরস্কার তো আছে, সে সঙ্গে সবচেয়ে বড় পুরস্কার যেটা, সেটা হচ্ছে কুয়াশায় কুয়াশার মূল কাহিনীতে আপনার গল্পটি সম্প্রচার করা হবে, যেটা যে 3 জন বিজয়ী হয়েছে 3 জনের কাহিনী আপনারা ইতিমধ্যে শুনে ফেলেছেন। আর এখন জানিয়ে দিচ্ছি কোন ঠিকানায় পাঠাবেন, দুটো ঠিকানা আছে, দুটো মাধ্যমে পাঠাতে পারেন। সেটা হচ্ছে একটা ইমেল আইডি আছে আমাদের, kuashaefm8920@gmail.com, আমি আবারও বলছি kuashaefm8920@gmail.com, আর এবিসি রেডিওর ঠিকানা আছে বা অ্যাড্রেস আছে, এখানে আপনি মেইল করে পাঠাতে পারেন, অর্থাৎ পোস্ট করে পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনি নিজে এসেও দিয়ে যেতে পারেন। আমি ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, আপনি লিখে নিন, ঢাকা ট্রেড সেন্টার, এবিসি রেডিও, 2nd ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা, এই ঠিকানা পাঠাতে পারেন। ইতিমধ্যে 2221 এ অনেকে এসএমএস পাঠিয়ে দিয়েছেন আমাকে। ফিরোজ লিখেছেন আকিলপুর থেকে, মাই লাভ এবিসি রেডিও। বাহ, মাসুম লিখেছেন রশিন্দির শিবপুর থেকে, হাই আপু, সারাদিন রোজা রাখার পর কিছুক্ষণ আগে তারাবির নামাজ পড়ার পর এবিসি রেডিওতে কান পেতেছি কুয়াশা শোনার জন্য। শাহাদত লিখেছেন চিটাগং থেকে, হাই শারমিন আপু, আই লাভ কুয়াশা এন্ড এবিসি রেডিও, দোয়া করো, নিশ্চয় করব। ফয়সাল লিখেছে বউবাজার চিটাগং থেকে, ডিয়ার শারমিন আপু, এবিসি রেডিও রেডিওতে আরজি হিসেবে জয়েন করতে চাই, আমি কি ট্রাই করব, কিভাবে করব প্লিজ জানাবেন আপু, থ্যাংক। আমাদের আপাতত আরজি নেয়ার স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতা চলছে, কিন্তু আরজি নেয়ার কোনো এখন আর কোনো রকম কোনো স্কোপ নেই আমার, মানে আরজি হিসেবে ঢুকবার। আবারও যখন আমরা আরজে হান্ট করব, তখন আমাদের তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এবিসি ফ্যান পেজে সবসময় চোখ রাখতে হবে, আমি সেখানে জানিয়ে দিই, ঠিক আছে। আর বাকি দিকটা ফিরে এসে পড়বো, আমার মনে হয় আমাদের যে আজকের প্রথম ঘন্টা যে কাহিনী, অর্থাৎ আমাদের আজকের কাহিনীটা পড়বো, আমাদের লিসনার পাঠিয়েছেন হাসান ইমাম, আগেও যিনি পাঠিয়েছেন তার লেখা একটা কাহিনী শুনবো। প্রথম অংশটা আমরা এখন শুনছি, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে বাকি অংশটা শুনি, আমি আবার ফিরে আসছি। এই ফাঁকে জানিয়ে দিচ্ছি বিশ্বকাপ চলছে, বিশ্বকাপের উত্তেজনা সব দিকে চলছে, সেই নিয়ে নানা রকম প্রতিযোগিতা, কুইজ, নানা রকম কনটেস্ট চলছে চতুর্দিকে। গ্রামীণফোনের চমৎকার আয়োজন করেছে বিশ্বকাপ কুইজ নিয়ে, তার আমি প্রশ্নগুলি জানিয়ে দিচ্ছি, কুইজে কিভাবে অংশ নিতে হবে সেটা বলে দিচ্ছি, প্রশ্নগুলি আগে জানিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, বলুন তো এবার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক কে করেছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রথম গোলটা কার? তৃতীয় হচ্ছে, প্রথম রেড কার্ড কে পেয়েছে? বলতে পারলে ফাটাফাটি গিফট আছে। গ্রামীণ ফোনের বিশ্বকাপ কুইজে অংশ নিয়ে জিতলেন স্যামসাং গ্যালাক্সি S5 এর মতো আকর্ষণীয় স্মার্টফোন। কুইজে অংশ নিতে Q/quiz লিখে SMS করুন 2003 নম্বরে। বিস্তারিত যাতে ভিজিট করতে হবে www.gramophone.com এই ঠিকানায়। চলুন তাহলে প্রথম কাহিনীর প্রথম অংশটা, প্রথম পর্ব শুনে ফেলি, তারপরে ফিরে আসছি। আমাকে লিখবার ঠিকানা আরো একবার জানিয়ে দিই, যে কোনো মোবাইল থেকে 2221 আর জেসারমিনের ফ্যান পেজ এবং ABC রেডিও ফ্যান পেজ সঙ্গে থাকবে।
ফ্র্যাঙ্ক টার্নার তার নিজের গাড়িটা চালিয়ে যাচ্ছেন গন্তব্য ক্যালিফোর্নিয়ার লং বিচ বাস স্টেশন। টার্নারের পাশে বসা লোকটির নাম ফ্র্যাঙ্ক আগুইগি, সম্পর্কে তার শ্বশুর। এই দীর্ঘ পথ গাড়ি চালাতে গিয়ে টার্নার উপলব্ধি করল সে আসলে তার শ্বশুরকে বেশ ভালোবাসে এবং শ্রদ্ধাও করে, যদিও তাদের মধ্যে বাহ্যিকভাবে খুব কমই মিল আছে। আগুইরি ছিলেন US আর্মির প্রাক্তন সদস্য। বাহিনীর লোকদের বেলায় যা হয়, তিনি ছিলেন কর্কশ মেজাজে। 56 বছর বয়সী আগুইরি আর্মির পোশাকটা খুলে রাখার পর বর্তমানে অবসর সময় কাটাচ্ছেন। টার্নারের বয়স 42। এক সময় স্থানীয় এক হাসপাতালের ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করত। খাদ্যাভ্যাস, সঙ্গীত, পড়াশোনা কিংবা খেলাধুলা কোনো জায়গাতেই দুজনের মাঝে কোনো মিল নেই। এত সব ভিন্নতার মাঝেও টার্নার কোথায় যেন একটা অদৃশ্য টান অনুভব করে, আর এই টানের কারণে দুজনের মাঝে একটা সম্পর্ক গড়ে ওঠে, যেটা আসলে জামাই শ্বশুর সম্পর্কের চেয়েও অনেক বড়। এই আত্মিক সম্পর্কের একটা কারণ বোধ হয় হতে পারে টার্নারের স্ত্রী ইরিন। ইরিনের ছোটবেলাতেই বাবা মায়ের বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তার বাবা আগুইরি তাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। ইরিনের কথা ভেবেই তার বাবা আর দ্বিতীয়বার বিয়ে করেননি। এসব কারণেই টার্নার তার শ্বশুরের প্রতি শ্রদ্ধাশীল। কয়েক মাস আগে ইরিন যখন তার বাবাকে তাদের সাথে থাকার প্রস্তাবের কথাটা টার্নারের কাছে তুলল, তখন তাতে কোনো ধরনেরই আপত্তি তোলেনি টার্নার। তার কাছে এটা সঠিক বলেই মনে হয়েছিল। আগুইরিও নতুন জায়গায় নিজেকে বেশ মানিয়ে নেয়। টার্নারের বাচ্চা দুটোর সাথে তার বেশ অন্তরঙ্গ ভাব গড়ে ওঠে। 11 বছর বয়সী পলের সাথে একই রুমে থাকে আগুইরি। রাতে নানা নাতি একসাথে শুয়ে নানা ধরনের গল্পে মেতে ওঠে। আগুইরি তার আর্মির জীবনে নানা গল্প করে, আর নাতি পল বেসবল, সাহিত্য নিয়ে তার চিন্তাভাবনা নানার সাথে শেয়ার করে। মাঝে মধ্যে অপরজন অর্থাৎ 14 বছর বয়সী সিলভিয়াও এসে এই আলাপে যোগ দেয়। টার্নারের সাথে তার শ্বশুরের সম্পর্কটা জোরদার হয় কিছুদিন আগে, যখন আগুইরিকে কিছুদিনের জন্য হাসপাতালে থাকতে হয়েছিল। বুক ও পিঠের পুরনো ব্যথাটা আবারও নতুনভাবে মাথাচাড়া দিয়ে উঠলে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এ যাত্রায় হয়তো আর টিকবে না, যাত্রারা আগেই এ ধরনের একটা আশঙ্কার কথা জানিয়ে দিয়েছিল। টার্নার তার চাকরি থেকে তখন কিছুদিনের জন্য ছুটি নেয়। এই সময়টায় সে তার শ্বশুরের শয্যা পাশে কাটায়। নানা বিষয়ে নানা ধরনের খোলামেলা আলাপ হয় তাদের মধ্যে। জীবন ও মৃত্যু নিয়েও কথা হয়। আগুইরি তার যুদ্ধের অভিজ্ঞতার কথা টার্নারের সামনে মেলে ধরে, যা সে 30 বছর ধরে মনের গহীনে লুকিয়ে রেখেছিল, আর তার দুঃস্বপ্নের কথা যা তাকে সবসময় অস্থির করে রাখত। এভাবেই দুজন ভিন্ন জগতের মানুষ নিজেদেরকে পরস্পরের আপন করে নেয়। আর তাই ডাক্তার যখন আগুইরিকে তার স্বাস্থ্যের ব্যাপারে কিভাবে দেখাশোনা করবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলে, তখন আগুইরি নির্দ্বিধায় উত্তর দিয়েছিলেন, আমার ছেলেই সব দেখাশোনা করবে। টার্নারের কাছে সে মুহূর্তটা ছিল বেশ আবেগঘন। ডাক্তারের কথাকে মিথ্যা প্রমাণ করে আগুইরির স্বাস্থ্যের আস্তে আস্তে উন্নতি হতে থাকে। তার এক বন্ধু থাকে সান হোসেতে। সেরে ওঠার পর সেখানে যাওয়ার জন্য তার মন আগ্রহী হয়ে ওঠে। সেখানে সে বাসে করে যাবে এমন একটা পরিকল্পনা তার মাথায় কাজ করতে থাকে। কিন্তু যাত্রাটা ছিল বেশ দীর্ঘ, 12 ঘন্টার ভ্রমণ। জানা অবশ্য প্রথমে এ ব্যাপারে আপত্তি জানিয়েছিল, কিন্তু আগুরির ইচ্ছার কাছে তাকে হার মানতেই হয়। এখন তারা বাস স্টেশনে যাচ্ছে টিকিট কিনতে। আগুরির মুখের উত্তেজিত ভাব দেখে জানার মুখে সূক্ষ্ম এক হাসির রেখা ভেসে উঠল। জানারের মনে হলো মানুষ আসলে ছোট ছোট বিষয়গুলো থেকেই জীবনের নানা আনন্দের উপাদানগুলো খুঁজে পায়। পরদিন সকালে যখন তারা বাড়ির সামনে পরস্পরকে বিদায় জানালো, আগুইরি ছোট্ট পলের গালে একটা চুমুখে বলল, আবারও দেখা হবে দাদু। তারপর সে হলুদ রঙের দুটো ব্যাগ নিয়ে যাত্রা শুরু করল। ডিটেকটিভ জন হেরেরা ক্যালিফোর্নিয়া পুলিশ ডিপার্টমেন্টের একজন দক্ষ কর্মকর্তা, সর্বশেষ মার্ডার কেসটা নিয়ে বসে আছে। হত্যার পর সংগৃহীত বিস্তারিত তথ্যাবলীর দিকে গভীরভাবে মনোনিবেশ করে হত্যার মোটিভ সম্বন্ধে বোঝার চেষ্টা করছে। হত্যাকাণ্ডটা ঘটেছে চায়না টাউনে একটা মুদি দোকানের পেছনে। সেখানকার একটা পার্কিং লটে একজন মধ্যবয়সী পুরুষের দেহ উপুর অবস্থায় পড়েছিল। শহরের এই জায়গাগুলোতে হত্যার ঘটনা আজকাল বেশ বেড়ে যাচ্ছে। ডিটেকটিভ জন হেরেরা সংগৃহীত নমুনার দিকে চেয়ে ভাবতে লাগল, হত্যার শিকার লোকটিকে উপর জুপুরি দুইবার ছুরিকাঘাত করা হয়েছে, কোনো মানি ব্যাগ পাওয়া যায়নি, শুধু $1 একটা বিল, বাস স্টেশন লকারের একটা চাবি আর লং বিচ থেকে সান হোসেতে আসার একটা টিকিট। বাস স্টেশনের লকারটা খুলে হেরেরা সেখানে দুটো হলুদ রঙের ব্যাগ দেখতে পেল। ব্যাগগুলোর একটাতে সে একটা পরিচয়পত্র ও একটা ফোন নম্বর পেল। টানার শ্বশুর ওয়েস্টার্ন নোভেলের বিশেষ ভক্ত, বাড়িতে একটি ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনা করছিল টার্নার। ঠিক এই সময়টাতে বাসার ফোন বেজে উঠল।
হ্যালো, আমি কি টার্নার সাহেবের সাথে কথা বলছি?
ফোনের অপর প্রান্তের কণ্ঠস্বর বলে উঠল। টার্নার হ্যাঁ সূচক উত্তর দিতে ডিটেকটিভ হেরেরা সব কথা খুলে বলতে শুরু করল। প্রথমটাতে হেরেরার কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল টার্নার। কিভাবে বিশ্বাস করবে, মাত্র 2 দিনের মাথায় এমন ঘটনা, নিশ্চয়ই কোথাও কোনো বড় ধরনের ভুল হয়েছে। কিন্তু আইগুরি সম্বন্ধে ডিটেকটিভ হেরেরার বিস্তারিত বর্ণনা এবং তার হলুদ ব্যাগের কথায় সব সন্দেহের অবসান ঘটায়। মুদি দোকানের পেছনে যে মানুষটার লাশ পাওয়া গেছে সে ইরিনের বাবা, টানারের শ্বশুর আগুইরি। হত্যা সম্পর্কে টুকিটাকি কিছু তথ্য টানারকে দিয়ে অবশেষে তার ফোন নম্বরটা দিয়ে হেরেরা ফোনটা রেখে দেয়। কথা শেষ হবার পর কিছুক্ষণ জিম মেরে থাকে টার্নার, ভাবতে থাকে কিভাবে সে ইরিনকে এ কথা বলবে। ইরিন স্থানীয় একটি স্কুলে রিসেপশনিস্টের চাকরি করে। টার্নার তখনই সেখানে চলে যায়। তারপর খালি একটা হল রুমে নিয়ে ইরিনকে দুঃসংবাদটা দেয় টার্নার। পরদিন শনিবার টার্নার ডিটেকটিভ হেরেরাকে ফোন দেয় নতুন কিছু জানতে পেরেছে কিনা তা জানার জন্য। হেরেরা তাকে কিছুই জানাতে পারে না, কে খুন করেছে কেন করেছে সবই পুলিশের কাছে তখন ধোয়াশা। ইরিন মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে। ঘটনার পর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসতে শুরু করে, তারা সমবেদনার কথা জানায়, বিপদের সময় ভেঙে না পড়ার পরামর্শ দেয়। টার্নার ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। টার্নার কিছু জামা কাপড়, একটা ক্যামেরা ও একটা রিভলভার সাথে নেয়। টার্নার একটা মোটেলে রুম ভাড়া করে। শেষকৃত্যানুষ্ঠানে কি কি কাজ করতে হবে তা তার চিন্তার একটা বড় অংশ দখল করেছিল। পরদিন মঙ্গলবার টার্নার তার শ্বশুরের জিনিসপত্রগুলো সংগ্রহ করতে পুলিশ স্টেশনে আসে। ডিটেকটিভ হেরেরার সাথে সেখানেই সাক্ষাৎ হয় টার্নারের। আমি পুলিশ অফিসারকে চায়না টাউনে টহল দিতে বলেছি, হেরেরা টার্নারের সামনে সর্বশেষ অবস্থা তুলে ধরল। যদিও এখন পর্যন্ত এমন কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি যাতে করে হত্যাকাণ্ডের রহস্যের একটা কিনারা করা যেতে পারে। টার্নার নিজে একবার চায়না টাউন যেতে চাইল, সে সেখানকার আশপাশ একটু ঘুরে দেখবে। আমি আসলে একটু ঘুরে বেড়াতে চাই, অনেক সময় সাধারণ মানুষ পুলিশের লোক দেখলে কোনো কথা বলতে চায় না, হয়তো আমার সাথে কথা বলতে তাদের কোনো জড়তা থাকবে না, হেরেরাকে বলল টার্নার। ডিটেকটিভ হেরেরা তাকে সাবধান করলেন এবং সম্ভব হলে সে যাতে একা না যায় সে ব্যাপারে বলে দিলেন। পরবর্তীতে কি মনে করে কে জানে, তারা একসাথে হত্যাকাণ্ডের জায়গায় রওনা দিলেন। বাস স্টেশনের 4 ব্লক দূরে থাকতেই হেরেরা গাড়ি থামিয়ে দেয়। টার্নার নীরবে চারপাশটা পর্যবেক্ষণ করে নেয়। জায়গাটা এখন ভীষণ রকমের নীরব, আশেপাশে কোনো কোলাহল নেই। হেরেরা জানালো যে আগুইরির দেহটাকে যেখানে পাওয়া যায় সেখানে উজ্জ্বল লাল চুলের এক মধ্যবয়সী মহিলাকে দেখতে পাওয়া যায়। হেরেরা টার্নারকে কথাগুলো বলল। হেরেরা আরো জানালো যে তারা তার সাথে কথা বলার চেষ্টা করেছিল কিন্তু সে কোনো রকমের তথ্য তাদেরকে দিতে পারেনি। তারা আবার পুলিশ স্টেশনে ফিরে আসে। টার্নার তার মোটেলে ফিরে যায়। মোটেল রুম থেকে বাড়িতে ফোন করে। ইরিন ফোনে কাঁদেনি কিন্তু কণ্ঠের বেদনার বোধকে আটকে রাখতে পারেনি। নতুন কোনো খবর না থাকার কারণে সে যার পর নাই হতাশ। ইরিনের এ বেদনাবোধ টার্নারকেও ছুঁয়ে যায়। সে প্রতিজ্ঞা করে যে কিছু না পাওয়া পর্যন্ত সে এখান থেকে যাবে না। কোনো একটা সূত্র যা তার শ্বশুরের হত্যাকাণ্ডের রহস্যের উন্মোচন করবে। এ ধরনের গোয়েন্দা কাজে তার কোনো ধরনের প্রশিক্ষণ নেই, আবার যদি থাকতো তাহলে তা কতটা কাজে লাগতো তাও ভেবে দেখার বিষয়। অপরিচিত এক শহর, অপরিচিত এখানকার লোকজন, এত সব প্রতিকূলতার মাঝে হত্যাকারীকে খুঁজে বের করা সত্যিই অসাধ্য কাজ। কিন্তু তাকে তো চেষ্টা করতে হবে। টার্নার হতাশ হয় না, নতুন উদ্যমে পরিকল্পনা করতে থাকে। তার কেবলই মনে হতে থাকে হত্যাকারী তাদের আশেপাশে ঘোরাফেরা করছে। পরদিন টার্নার নিজ গাড়িতে করে চায়না টাউনে আসে। ডিটেকটিভ হেরে দেখেও কোনো কথা বলেনি সে। বাস স্টেশনের কাছাকাছি সে তার গাড়িটাকে থামাল। এলাকাটা যেন কেমন, প্রথম দেখায় মনে হবে যেন সব কিছুই ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। অদৃশ্য কেউ যেন গোটা এলাকাটাকে আস্তে আস্তে গিলে খাচ্ছে। হাঁটতে হাঁটতে সে একটা বারের সামনে এসে দাঁড়াল। কোনো কিছু না ভেবেই সে বারের ভেতর ঢুকে পড়ল। সবগুলো চোখ একসাথে টার্নারের উপর নিবদ্ধ হল। তীক্ষ্ণ দৃষ্টিতে তারা টার্নারকে যেন পরীক্ষা করতে লাগলো। বারের বারটেন্ডার তো আরো বিরক্তির দৃষ্টি নিয়ে তার দিকে চেয়ে রইল। তাদের সবার মাঝে একটাই জিজ্ঞাসা, এ আবার কোন আপদ? টার্নার এত কিছু নিয়ে মাথা ঘামালো না। কে কি ভাবছে তা তার জানার দরকার নেই। সে যে কাজে এসেছে তার যদি কিছুটা কুল কিনারা করতে পারে তাহলেই সে খুশি। টার্নার গভীর একটা নিঃশ্বাস নিল। তারপর বারটেন্ডারের সামনে এসে টেবিলের উপর দুটো ছবি রেখে বলল, এই লোকটিকে কি দেখেছেন? বারটেন্ডার নিচের দিকে না তাকিয়ে মাথা নাড়িয়ে বলতে লাগল, আসলে কিছুদিন আগে সে খুন হয়েছে। টার্নার মাথা নেড়ে বলল, লোকটি আমার শ্বশুর। কথাটা শুনে বারটেন্ডার ভ্রু কুঁচকাল। তারপর সে তার কাজে ব্যস্ত হয়ে পড়ল। টার্নারকে আর পাত্তাই দিল না। এরকম আচরণ দেখে টার্নার মনে মনে রেগে উঠল। আরে বাবা, কিরকম আচরণ! একটা মৃত মানুষের ব্যাপারেই তো জানতে চেয়েছি, তোমার ধন সম্পদে তো হাত দিচ্ছি না, নিজের মনেই বলে উঠল টার্নার। সে যেন হেরে যাওয়া কোনো যোদ্ধা, এমন মনোভাব নিয়ে টার্নার বার থেকে বের হয়ে আসল। তারপর হেঁটে হেঁটে পার্কিং লটের সামনে গেল, যেখানে আগুইরির মৃতদেহটা পাওয়া গিয়েছিল। ক্যামেরাটা বের করে সেখানকার কিছু ছবি তুলল টার্নার। হঠাৎ তার মধ্যে কিছুটা আতঙ্ক দানা বাঁধতে থাকে। এখনো সেখানে কিছু ছোপ ছোপ রক্তের দাগ দেখা যাচ্ছে। শুকনো দাগগুলো দেখে টার্নারের বুঝতে বাকি রইল না এগুলো কার। সকালের বাকি সময়টা টার্নার রাস্তায় রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে লাগল। আগুইরির ফটোটা লোকজনকে দেখিয়ে উত্তর পাবার চেষ্টা করল, নিশিকন্যা থেকে শুরু করে মাদক সেবী কেউই বাদ যায়নি টার্নারের জিজ্ঞাসাবাদ থেকে। রাস্তায় যাকেই পেয়েছে তাকেই সে প্রশ্ন করেছে। অবশ্য সবাই যে তার প্রশ্নের উত্তর দিয়েছে তাও নয়। হতাশ হয়ে টার্নার এবার ডিটেকটিভ ফেরার দেয়া হাতে আঁকা ছবিটার সাহায্যে কিছু বের করার চেষ্টা করতে লাগল। ভাগ্য এবারও সুপ্রসন্ন হল না টার্নারের। শেষমেশ সে সিদ্ধান্ত নিয়ে লাল চুলের মহিলার খোঁজ করবে, কারণ মৃতদেহের কাছেই নাকি মহিলাকে দেখতে পাওয়া গিয়েছিল। এই মহিলাই হয়তো তাকে কিছু বলতে পারবে। টার্নার সিদ্ধান্ত নিল সে শুধু ওই মহিলারই খোঁজ করবে। শেষ পর্যন্ত ভাগ্য দেবী টার্নারের প্রতি সুপ্রসন্ন হল। এক বৃদ্ধ ওই মহিলার সন্ধান দিতে পারল। প্রথমে সে কিছুক্ষণ আমতামতা করল, তারপর যেই না টার্নার তার হাতে এক জলারের একটি নোট গুঁজে দিল। বৃদ্ধ লোকটির সমস্ত জড়তা যেন কেটে গেল। সে চার্চের সামনে লাল রঙের চুলের এক মহিলাকে শুয়ে থাকতে দেখেছে। এই মাত্র লোকটি নাকি চার্চের সামনে থেকে এসেছে। বৃদ্ধের কথা শুনে টার্নার আর এক মুহূর্ত দেরি করল না, দৌড়ে চার্চের দিকে রওনা দিল। চার্চের লনে দুজন মহিলা শুয়ে আছে, একজনের উজ্জ্বল লাল চুল। টার্নার আস্তে করে ধাক্কা মেরে তাদের ঘুম ভাঙাল। তারপর লাল চুল মহিলাকে আগুইরির ছবিটা দেখালো। মহিলা বলল যে মঙ্গলবার সে নাকি ছবির লোকটিকে দেখেছিল, আর তার পরদিন সকালে মুদির দোকানের পেছনে পার্কিং লটে হতভাগ্য লোকটির প্রাণহীন দেহটাকে পড়ে থাকতে দেখেছে। পুলিশের লোক সেখানে ছিল, এর বেশি সে কিছুই জানে না। টার্নার মহিলাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে আসলো। মহিলাও কোনো কিছু বলতে পারল না। মহিলা যা বলল টার্নার এসব তো হেরেরার কাছ থেকে আগেই শুনেছে। আরো একটি ব্যর্থ অভিযান। টার্নার রাস্তা ধরে আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাচ্ছে। আগুইরি যেখানটাতে খুন হয়েছিল সে জায়গা থেকে এক ব্লক দূরে টার্নার দেখতে পেল এক দল লোক একটি রেস্তোরাঁর পার্কিং লটে পানাহার করছে। টার্নার কোনো রকম চিন্তা না করে গাড়িটাকে পার্কিং লটের দিকে নিয়ে গেল। লোকগুলো অবৈধ অভিবাসী এটা বুঝতে কোনো অসুবিধা হলো না টার্নারের। লোকগুলো তার দিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে আছে, তাকে তারা অভিবাসন নিয়ন্ত্রণ কর্মকর্তা হিসেবেই ভাবছে। টার্নারের মাথায় কথাটা হঠাৎ যেন এসে গেল, এতে তো ঘটনা হিতে বিপরীত হতে পারে। কি করবে তা চিন্তা করার আগেই একজন মেক্সিকান তার গাড়ির সামনে এসে জিজ্ঞাসা করল, আপনার কি কিছু প্রয়োজন জনাব? লোকগুলোর কাছে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য টার্নার বলল, আমি অভিবাসন কর্মকর্তা কিংবা পুলিশের লোক নই। মুদি দোকানের পেছনে কয়েকদিন আগে যে লোকটিকে হত্যা করা হয় তার হত্যার ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, আপনি কি এ ব্যাপারে কিছু জানেন? মেক্সিকান লোকটি উত্তর দিল, রাস্তায় চলতে ফিরতে এই ঘটনা সবার মুখে মুখে শোনা যাচ্ছে। টার্নার আগুইরির ছবিটা বের করে লোকটিকে দেখিয়ে বলল, আপনি কি এই লোকটিকে চেনেন? আরে এই তো সেই লোক, সে আমার প্রতি বেশ সদয় ছিল, সে আমাকে কিছু খাবার ও বিয়ার কিনে দিয়েছিল, মেক্সিকান লোকটি উত্তর দিল। এই কি সেই লোক যাকে হত্যা করা হয়েছে? টার্নার উত্তর দিল, হ্যাঁ তিনি আমার শ্বশুর ছিলেন। টার্নার লোকটা চোখের দিকে তাকালো, তাতে সমবেদনার ভাষা। মেক্সিকান লোকটি ইতস্তত করতে লাগলো, বারবার ঘাড় ঘুরিয়ে পিছনে দাঁড়ানো বন্ধুদের দেখছে। এতক্ষণ একজন অপরিচিতের সাথে কথা বলতে দেখে তার বন্ধুরা সন্দেহের দৃষ্টিতে তাকাতে শুরু করছে। হঠাৎ সে বলল, হত্যাকারী কোথায় থাকে আমি নিশ্চিত করে বলতে পারি। কথাটা শুনে টার্নারের হার্টবিট বেড়ে গেল। সে বুঝতে পারল যে দ্রুত সময় ফুরিয়ে আসছে। সে এক টুকরো কাগজে হেরেরার ফোন নম্বরটা লিখে লোকটার হাতে ধরিয়ে দিল। এই ডিটেকটিভ মামলাটি দেখছে, টার্নার বলল, আমি চাই আপনি তাকে ফোন করেন, আপনার নাম কি? লোকটিকার নাম বলে কাগজটি হাতে নিল। টার্নার আবার হোটেলে ফিরে আসে। বিছানার কোনায় বসে সে রীতিমতো উত্তেজনায় কাঁপতে থাকে। রিভলভারটা নিয়ে গেলে কেমন হয়? তারপর মেক্সিকান লোকটিকে সে হত্যাকারী সম্পর্কে আরো বিস্তারিত বলতে বলবে এবং সে নিজেই হত্যাকারীর সন্ধানে বেরিয়ে পড়বে, টার্নার নিজের মনেই ভাবতে লাগে। কিন্তু গভীর চিন্তা করে সে বুঝতে পারল তার পক্ষে এই কাজটা করা সম্ভব নয়। সে আইনের লোক নয়, আর এরকম করতে গেলে হত্যাকারী হয়তো টের পেয়ে যেতে পারে। মাথা থেকে চিন্তা ঝেড়ে ফেলে দিল টার্নার। ফোনের রিং বেজে ওঠায় টার্নারের চিন্তায় ছেদ পড়ল। ফোনটা সে ধরল। ফোনের অপর প্রান্তের কণ্ঠস্বরটি টার্নারের এক বন্ধুর। টার্নার, তোমার স্ত্রীর মানসিক অবস্থা আরো খারাপের দিকে, তোমাকে এক্ষুনি বাসায় আসতে হবে, বন্ধুটি টার্নারকে বলল। এই মুহূর্তে বাসায় যেতে টার্নারের মন সায় দিচ্ছিল না। খুনি প্রায় হাতের নাগালে চলে এসেছে। ব্যাপারটার একটা দফা রফা হবার সম্ভাবনা দেখা দিচ্ছে, কিন্তু ইরিনের অবস্থাও তো বিবেচনা করতে হবে। এখন তো ওর আপন জনের সান্নিধ্যে থাকা খুব বেশি দরকার। টার্নার শেষমেশ বাসায় যাবার সিদ্ধান্ত নেয়। ব্যাগ গুছিয়ে শহর থেকে বের হওয়ার আগে টার্নার পুলিশ স্টেশনে আসে। সংক্ষেপে হেরে রেখে সমস্ত ঘটনা সে খুলে বলল। ফোনের ব্যাপারটা বলতেও ভুলল না। টার্নার বের হয়ে যাবার পর হেরেরা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অপরিচিত এক শহরে একটা হত্যা রহস্যের সমাধানে একজন সাধারণ মানুষের এরকম প্রাণপণ চেষ্টা, হেরেরা তার দীর্ঘ 23 বছরের চাকরি জীবনে কখনো দেখেনি, শোনেও নি। হেরেরা ফোনের সামনে স্থির হয়ে বসে রইল। আশা লোকটি হয়তো ফোন করবে, কিন্তু শেষ পর্যন্ত কোনো ফোন আসেনি। পুলিশ স্টেশন থেকে বের হয়ে আবার চায়না টাউনে আসলো হেরেরা। তবে এবার এমন ভাবে আসে যাতে কেউ ধরতে না পারে সে পুলিশের লোক। আরে, ওই তো টার্নারের বিবরণ দেওয়া সেই লোকটা, পার্কিং লটের সামনে ঘোরাফেরা করছে। হেরেরা বিস্ময় দেখল, লোকটা তার দিকেই এগিয়ে আসছে, তার মানে সে কথা বলতে চায়। তারপর হেরেরার সামনে এসে লোকটি যা বলল তা মোটামুটি এরকম। তার এক বন্ধু তার কাছে স্বীকার করেছে যে সে একটি লোককে কয়েকদিন আগে ছুরিকাঘাত করে। হত্যাকারীর সন্ধান দিতে রাজি হয় লোকটি। হত্যাকারী তখন কাপুরের এক স্তূপের ভেতর ঘুমন্ত অবস্থায় ছিল। 3 দিন পর হেরেরা তার তথ্যদাতাকে পরিত্যক্ত একটি দালানের পেছনে দেখতে পেল। ডিটেকটিভ হেরেরা তার তথ্যদাতাকে গ্রেফতার করে তার সাথীদের দৃষ্টির আড়ালে নিয়ে আসে। এটা করা হয় তাদের চোখে ধুলো দেবার জন্য, যাতে করে অপরাধী কোনো কিছুই টের না পায়। হত্যাকারীকে গ্রেফতারের খবর যখন টার্নারের কাছে পৌঁছল, তখন তার মনে হলো বুকের ভেতর জমে থাকা পাথরটা বোধহয় এই মাত্র নেমে গেল। হত্যাকারীকে বের করতে তার ভূমিকার কথা ভেবে টার্নারের মনটা যেন প্রশান্তিতে ভরে গেল। 8 মাস পরে অভিযুক্ত অ্যারিওলাকে হত্যার দায়ে কোর্টে হাজির করা হয়। ক্যারিওলার স্বীকারোক্তি অনুসারে পুলিশ অপরাধের বিস্তারিত বিবরণ আদালতে তুলে ধরে। ঘটনার দিন আগুইরি বাস থেকে নেমে তার ব্যাগগুলো স্টেশনের লকারে রেখে ওই বারে ঢুকে, যেখানে হত্যাকারী সহ আরো 3 জনের সাথে আগুইরির বেশ অন্তরঙ্গ আলাপ হয়। এরপর হত্যাকারী আগুইরিকে কাছেই থাকা এক রেস্তোরাঁয় হ্যামবার্গার খেতে আমন্ত্রণ জানায়। তারপর তারা দুজন বেরিয়ে যায়। পথের মধ্যে মুদি দোকানের পিছনে সে আগুইরিকে ছুরিকাঘাত করে তার মানি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম হাসান ইমামের পাঠানো একটি বিদেশি গল্পের অনুবাদ, যা পড়ে শোনাচ্ছিল সেতু। সেতুর নামটা আগে বলতে ভুলে গেছে। যাই হোক, সেতুকে অনেক ধন্যবাদ গল্পটা পড়ে শোনাবার জন্য। আর অনেক SMS কিন্তু এসে গেছে এর মধ্যে, অনেকেই শুনছেন বসে, তারা পার্টিসিপেট করছেন আমার সঙ্গে, আমার সঙ্গে কথা বলছেন SMS-এর মাধ্যমে। আর এই ফাঁকে জানিয়ে দিই, ওয়ার্ল্ড কাপের খেলা চলছে আজকে। আজকে খেলা চলছে নাইজেরিয়া এবং ফ্রান্সের মধ্যে। ফ্রান্স ইতিমধ্যে, আমি যতক্ষণ দেখছিলাম খেলা, আমি তো এখন আর দেখছি না, ফ্রান্স একটা গোল দিয়েও দিয়েছে। আমি এখানে আসবার কিছুক্ষণ আগে দেখলাম ভীষণ একটা টাইট একটা ম্যাচ গেছে আজকে, চলছিল আমি যতক্ষণ দেখেছি। তো যাই হোক, সেই ওয়ার্ল্ড কাপ নিয়ে কুইজ আছে গ্রামীণ ফোনে, আমি প্রশ্নগুলো জানিয়ে দিচ্ছি। আর কুইজ পাঠাতে হবে কি করে, পুরস্কার আছে কি, সেসব জানিয়ে দিচ্ছি একটু পরে। প্রশ্নগুলো ঝটপট শুনে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, বলুন তো এবার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক কে করেছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রথম গোলটা কার? তৃতীয় প্রশ্ন, প্রথম রেড কার্ড কে পেয়েছে? বলতে পারলে ফাটাফাটি গিফট আছে। গ্রামীণ ফোনের বিশ্বকাপ কুইজে অংশ নিয়ে জিতে নিন স্যামসাং গ্যালাক্সি S5 এর মতো আকর্ষণীয় স্মার্টফোন। কুইজে অংশ নিতে Q/quiz লিখে SMS করুন 2330 নম্বরে। আরো ডিটেল জানতে হলে ভিজিট করতে হবে আপনাকে www.grameenphone.com এই ঠিকানায়। আমরা কুয়াশার মূল গল্প শুনবো বারোটার খবরের পর তারা যে যারা SMS পাঠিয়েছে তাদের তো পড়ছি। ঠিক এই মুহূর্তে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে নর্মি। নর্মি শাহজাহানপুর থেকে লিখেছে, আমিন আপু আমি তোমাদের নতুন বন্ধু, আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করো। আহারে তুমি সুস্থ হয়ে তো দোয়া করছি। রিয়াদ লিখেছেন, রিয়াদ হাসান সৌরভ লিখেছে কোথা থেকে জায়গাটার নামটা আমি সরি পড়তে পারছি না, ঠিক শরীয়তপুরের কোন একটা জায়গা থেকে, বেশ খটমটে একটা নাম, সরি আমি পড়তে পারলাম না। হাই আপু আমি একা কুয়াশা শুনছি, গল্পটি অনেক ভালো লেগেছে। নুসরাত লিখেছে, হে আপু হাউ আর ইউ, আমি তোমার উপর ভীষণ রাগ করেছি বিকজ আমি গত সপ্তাহে কত সুন্দর SMS করলাম বাট তুমি পড়নি। আসলে দু একটা মিস হয়ে যায়, আমি কিন্তু কুয়াশায় সবার SMS পড়ি, প্রেম রোগে হয়তো পড়া হয় না, বিপির যন্ত্রণায় সারাক্ষণ আমার সঙ্গে লেগেই থাকে ঝগড়াঝাটি, তো সেটা হয়তো পড়া হয় না, সময়টাও খুব কম থাকে, ফোন বেশি আসে, ফোনটা আমরা বেশি নিই, কলটা বেশি নিই, কিন্তু কুয়াশাতে আমি পারত পক্ষে মিস করি না, হয়তো কোনো কারণে মিস হয়ে গেছে, সরি। ইসমাইল লিখেছে, ইসমাইল সদাগর লিখেছে কচুয়া থেকে, হাই আপু কেমন আছো, জানো আপু আজ কুয়াশা ইজ হট, হট না লিখে হিট লিখতে ভালো হতো, এনিওয়েজ থ্যাংকস আ লট। আর এটা লিখেছে কি নাম, সপ্ত না সপ্ত, সপ্ত আচ্ছা লিখেছো, লিখেছো রামপুরা থেকে, আপু আজকের মূল গল্প কি নিয়ে হবে, আমি ক্লাস সেভেনে পড়ি আর তোমাদের সব সময় শুনি। আচ্ছা ক্লাস সেভেনে যদি পড়ে থাকা তো রাত জেগে তোমার কোনো আয়োজনই বোধহয় শোনাটা আমার মনে হয় ঠিক না। আজকে কি নিয়ে হবে সেটা বলে দিলে তো রহস্য আগেই ফাঁস হয়ে গেল, তাহলে হবে নাকি। মিষ্টি লিখেছে ঢাকা থেকে, হাই আপু আমি তোমার নিউ ফ্রেন্ড, এটা আমার প্রথম SMS, প্লিজ আমাকে ওয়েলকাম করো, ওকে ওয়েলকাম টু এবিসি রেডিও। হাই আপু আমি অনামিকা, আমি তোমাদের নিয়মিত লিসনার। আরাফাত গুলশান দুই থেকে লিখেছে, কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম অফ এবিসি রেডিও, আমি কুয়াশার একজন নিয়মিত শ্রোতা, সো প্লিজ শামিন আপু আমার SMS-টা পড়বেন। পড়ে দিলাম, অনেক ধন্যবাদ কুয়াশাকে বেস্ট প্রোগ্রাম বলবার জন্য। আই এম ওভারওয়েলমড এটা শুনে, আমার আমার কুয়াশাটা, আমার আমি সবসময় বলছি কুয়াশাটা আমার ভীষণ পছন্দের একটা, আমার নিজের সবচেয়ে পছন্দের আয়োজন, যে কয়েকটা আয়োজন আমি এবিসিতে করেছি এই পর্যন্ত। এম জি রাসেল লিখেছেন কক্সবাজার থেকে, শামিন আপু গত সোমবার কুয়াশা বন্ধ রাখেন কেন, কুয়াশার পর্যন্ত কখনোই বন্ধ রাখা হয়নি, তুমি হয়তো কোনো কারণে মিস করেছো বা শোনোনি। আমি আর আমার চাচা সৈকত সারা রাত জেগে থাকলাম শোনার জন্য, আমি জানি না তোমরা কোথায় ছিলে। যাই হোক আমাদের হাতে সময় নেই, রাত 12টার খবরের সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে বেশ অল্প সময়ের জন্য, তারপর পরে আমরা চলে যাবো রাত 12টার খবর শুনে, তারপর ফিরে আসছি শামিন কুয়াশার মূল কাহিনী নিয়ে, সঙ্গেই থাকবেন। আর আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221, আর যে শামিনের ফ্যান পেজ আছে তার সঙ্গে আছে বিসি রেডিও ফ্যান পেজ, সেখানে আপনি লিখতে পারেন। চলে যাচ্ছি আজকের মূল কাহিনী, এবং আজকে যে কাহিনী লিখেছে তার নাম হচ্ছে শেগুফ সাবিদ শাড়ি, তিনি এটা নাট্যের উপর দিয়েছেন এবং নাট্যাংশ পরিচালনা করেছেন এবং এখানে অভিনয় করেছেন, তো বাদ বাকি ডিটেলস সব পরে বলছি, আগে কাহিনীটা শুরু করে ফেলি। তো ঠিক আছে, যারা আগেও বলেছি যারা খুব ভয় পাবে তারা কুয়াশা শুনবেন না, সঙ্গেই থাকুন, আমাকে লিখে পাঠাবেন যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে, আর শেয়ারের ফ্যান পেজ আছে, তার সঙ্গে রয়েছে ABC রেডিও ফ্যান পেজ।
মুভিটা অসাম ছিল না, কতদিন পর এত জটিল একটা মুভি দেখলাম, তাই না বল? হুম কি রে, এত ভালো একটা মুভি দেখে তুই এরকম চুপ সাই গেলি কেন?
ওই যে শেষে হিরোটা মরে যায় তো, তাই বোধহয়।
মরতে ভালোই হয়েছে, ওই রকম বোরিং হিরোদের মরে যাওয়াই ভালো, এত বেশি ইনোসেন্ট হলে কি হয় নাকি?
এই তুই সবসময় এত এরোগেন চিন্তা ভাবনা করিস কেন রে? এই প্রথম দেখলাম হিরো মরলেও কেউ খুশি হয়, তাহলে আবার একটা মেয়ে মানুষ। কিন্তু এই মমিতা তোর কি হলো বলতো, তুই এরকম মনমরা হয়ে আছিস কেন?
কিছু না রে, আমার আসলে এত স্যাডেনিং ভালো লাগে না, কারণ মৃত্যু আমার কাছে এত সহজ ব্যাপার না, আমার খারাপ লাগে।
দেখেছিস কুহু, এখানেই তোর আর মৌমিতার মধ্যে তফাৎ। কিছু শিখতে পারিস না মৌমিতার কাছ থেকে?
মৌমিতাকে যখন তোর এতই পছন্দ, তখন মৌমিতার সাথে প্রেম করলেই পারতিস, আমার ঘরে কেন চাপলি ভূতের মতো?
কুহু কি যে বলিস না তুই, তোর মাথার কোনো ঠিক ঠিকানা নেই। এই মৌমিতা, চিয়ার আপ ম্যান, একটা হিরোই তো মরেছে।
মৌ, গাধাটা ঠিকই তো বলছে। আজকে অন্তত তুই এভাবে মন খারাপ করে থাকিস না। তোর দুইটা বেস্ট ফ্রেন্ড সারা জীবনের জন্য একসাথে থাকার ডিসিশন নিয়েছে, সেগুলোকে তো আজকে আমাদের সেলিব্রেশন। প্লিজ তুই মুড অফ করে থাকিস না, আমাদের দিনটা খারাপ করিস না প্লিজ। আরে না না, আমার কিছু হয়নি, ও ঠিক হয়ে যাবে, একটু মন খারাপ লাগছে আর কি।
উফ, যাক বাঁচা গেল।
আজকে তোদের এই সেলিব্রেশনে ডিনারের ট্রিটটা তাহলে আমার তরফ থেকে, ওকে? ওকে, ডান।
এই তো আমাদের মৌমিতা ইজ ব্যাক।
কিন্তু একটা শর্ত আছে।
আবার কি?
তোরা দুজনে প্রেম করছিস কর, কিন্তু আমাকে যদি তোরা ভুলে যাস তাহলে কিন্তু তোদেরকে আমি জানেই মেরে ফেলবো। ওকে মেরি জান, তোকে ভুলে যাবো তাই কখনো হয় নাকি? তোকে ছাড়া আমরা থাকতেই পারবো না। এখন সব ঠিক আছে তো? এবার শান্তি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে। এবার চল, কোথায় পেট চোচো করছে।
হ্যাঁ চল।
বন্ধুত্ব অপূর্ব সুন্দর একটা সম্পর্ক, যে সম্পর্ক শেখায় বিপদে পাশে দাঁড়াতে, আনন্দে তালে তাল মিলিয়ে নাচতে, ভুল হলে শুধরে দিতে, অন্যায় করলে শাসন করতে। বাবা মা ভাই বোন শিক্ষক, এই সব সম্পর্ক যেন মিলে মিশে এক হয়ে একটি স্বতন্ত্র সম্পর্কের সৃষ্টি করে, যার নাম বন্ধুত্ব। আবার এই বন্ধুত্বের মেজাজও কখনো কখনো বদলে যায়। মান অভিমান, ঝগড়া বিবাদ, মত বিভেদ যেন লেগেই থাকে এই বন্ধুত্ব নামক সম্পর্কে। আবার কখনো এই বন্ধুত্বই রং পাল্টে তৈরি করে নতুন কোনো সম্পর্ক, তার থেকে জন্ম হয় আরো নতুন কোনো সম্পর্কে। ভেঙে গড়িয়ে যেতে পারে পুরনো কোনো বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুত্বের এত বিচিত্র রঙের খেলা দেখে কি গুলিয়ে যাচ্ছে সবকিছু? মনে হচ্ছে না তো আমার কথার মতো বন্ধুত্ব সম্পর্কটি আদৌ কি এতটাই জটিল? আমার কথা সন্দেহ হচ্ছে, তাই তো? ঠিক তাই, বন্ধুত্ব আসলেই একটা পরিপূর্ণ নির্ভরতার জায়গা। ভালোবাসার এক অকল্পনীয় অকৃত্রিম টান আছে এই সম্পর্কে। অনেক দূরে চলে গেলেও সব সময় মনে পড়ে বন্ধুর কথা। মনে হয় সব সময় যদি কাছে পাওয়া যেত প্রিয় বন্ধুকে, সুখে দুঃখে পাশে থাকা এমনি তিন বন্ধুর গল্প শোনাব আজ। বন্ধুত্ব নামক সম্পর্কটির এক অচেনা রং দেখতে পাবেন আজকের কুয়াশায়।
দৃশ্য দুই, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? কোথায় চলে গেলে? কিভাবে থাকবো? তুমি কেন এভাবে আমাকে একা ফেলে চলে গেলে? কেন অন্য কেন?
শান্ত হ কুহু, এভাবে ভেঙে পড়লে চলবে বলতো? বাস্তবতা মেনে নিতে হবে না, এভাবে পাহাড়ের মতো করলে কি আর তোর দিন চলবে?
আমার দিন এখন কিভাবে চলবে বউ? ওকে ছাড়া আমি আমার একটা দিনও কাটাতে পারবো বল? তুই শুধু দিন কেন, এক একটা মুহূর্ত আমার ওকে ছেড়ে থাকতে দম বন্ধ হয়ে আসছে। সেখানে আমি ওকে ছাড়া আমার দিন কিভাবে পার করবো তুই বল? আমি একটা দিনও থাকতে
পারবো না। পাগলামি করিস না কুহু, শক্ত হ, অন্য কিন্তু দেখছে তোর জন্য এভাবে কষ্ট পাচ্ছিস, তোর কষ্ট দেখে ও কিন্তু কষ্ট পাচ্ছে, এরকম করলে ওর আত্মা কি শান্তি পাবে তুই বল?
না, ও যদি দেখতো তাহলে কোনো দিনই আমাকে এভাবে কষ্ট দিত না।
ও কোনোদিন আমাকে কষ্ট পেতে দিত না। আমি কষ্ট পেলে অনেক বেশি কষ্ট হতো। তুই জানিস মৌ আমার একটু হাসির জন্য যে কোনো কিছু করতে পারে। তবে এখনো এমন কেন হয়ে গেল? কিভাবে আমাকে এরকম করে কষ্ট দিতে পারছে? কিভাবে?
এসব আমি জানি কুহু, এই মরা বাড়িতে এখন এসব কথা টানিস না প্লিজ। এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার, ঘর ভর্তি মানুষের মাঝে তুই এসব কথা বলিস না তো প্লিজ।
ও যখন চলেই গেল আমাকে দিয়ে গেল না কেন? আমাকে একা এই পরিস্থিতিতে কেন ফেলে রেখে গেল? অর্ণব তুমি শুনতে পাচ্ছ? তুমি নাকি সব দেখতে পাচ্ছ, সব শুনতে পাচ্ছ? তাহলে আমার এই কথাগুলোর উত্তর দাও, আমাকে কেন এইভাবে ফেলে চলে গেলে? আমাকেও তুমি এখান থেকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও।
চুপ কর, তুই সব নাটক বন্ধ কর। তুই যে মনে করিস মানুষজন কিছুই বোঝে না, কিছুই জানে না, ও কিছু না জানলেও আমি সব জানি। তুই আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী, তুই। খালাম্মা এসব কি বলছেন আপনি? কি বলছি বুঝতে পারছো না? তুমি তো আমাদের এতদিনের বন্ধু, তুমি জানতে না আমার হাবা গোবা ছেলেটাকে? আর তুমি চেনো নি তোমার এই অস্থির স্বভাবের বান্ধবীটাকে? তুমি তো সবই জানো, তাহলে বুঝেও না বুঝার ভান করছো কেন? খালাম্মা এত মানুষের সামনে এসে বলা কি ঠিক হচ্ছে? সবাই চলে গেলে তখন না হয়? তুমি চুপ করো, এসব কথা সবার জানা উচিত, সবাই জানুক ওই রাক্ষসী মেয়েটা আমার ছেলের জীবনটাকে কিভাবে অশান্তিতে ভরিয়ে দিয়েছিল। একটা মুহূর্ত আমার সাদা সিধা ছেলেটা সুখ শান্তির মুখ দেখেনি। ওকে বিয়ে করার পর থেকে আমার ছেলের জীবনটা একেবারে শেষ হয়ে গেছে, ওর জন্য মরে গেছে আমার ছেলে।
খালাম্মা আপনি থামুন, এতে করে কিন্তু আপনার মান সম্মানটাই নষ্ট হচ্ছে।
থামবো না আমি, করবো না আমি চুপ।
চল এখান থেকে, অন্য ঘরে চল, চল বলছি, কথা আছে তোর সাথে। শোন কুহু, আমি বলছি তুই এখানে থাকতে পারবি না।
থাকতে পারবো না মানে?
থাকতে পারবি না মানে খালাম্মার এত খোটা শুনে তুই থাকতে পারবি না এখানে। এভাবে কোনো মানুষ থাকতে পারে? আশ্চর্য।
এখানে থাকতে পারবো না, কিন্তু আমি এখান থেকে কিভাবে যাবো? এই বাড়ি ছেড়ে কিভাবে যাবো? এখানে এখানে অন্যদের কত স্মৃতি না না না, আমি এখান থেকে যেতে পারবো না।
আমি তো তোকে একেবারে চলে যেতে বলছি না, খালাম্মা গ্রামের বাড়িতে চলে গেলে তুই আবার ফিরে আসিস। তবে উনি যতদিন থাকবেন তুই এ বাড়িতে থাকবেই না, তোকে আমি একা থাকতে দেবো না। এখানে তো তোকে কেউ সমবেদনা জানাবেই না, উল্টো আজে বাজে কথা শোনাবে।
কিন্তু আমি কোথায় যাব? আমার তো কেউ নেই এই শহরে, আর এই শহর ছেড়ে অন্য কোথাও গেলে আমার কষ্ট আরো বেড়ে যাবে। মনে হবে সত্যি আমি অন্যদের থেকে অনেক দূরে আছি।
তোকে অন্য কোথাও যেতে হবে না, তুই আমার সাথে যাবি, আমার সাথে থাকবি, আমি তোকে একা থাকতে দেবো না। তুই বল, তুই যাবি আমার সাথে?
ঠিক আছে আমি যাব।
এরই নাম বন্ধুত্ব, বিপদে এক বন্ধুর আরেক বন্ধুর পাশে থাকা, আগলে রাখা। অর্ণব, কুহু আর মৌমিতা সেই স্কুল লাইফ থেকেই তারা খুব ভালো বন্ধু। তারা এতই ভালো বন্ধু যে তখন থেকেই তাদের জীবনে আর কারোর সম্পৃক্ততার প্রয়োজনই পড়েনি। এরা নানা কথায় আড্ডায় সময় কাটিয়ে দিতে পারত ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস।
বছরের পর বছর এই কারণেই তো একই সাথে তারা কাটিয়ে দিতে পেরেছে। সেই স্কুল থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত আশেপাশে সবাই এমন বন্ধুত্বে ঈর্ষা করত তাদের। সবাই বলাবলি করত তারা তিনজন যেন এক আত্মার তিন শরীর, একজন আরেকজনের অপরিহার্য অঙ্গ। আর এরই মাঝে অর্ণব আর কুহুর একটা নতুন সম্পর্ক তৈরি হয়। বন্ধুত্বকে ছাপিয়ে এক প্রেমের মোহ ঘিরে ধরে তাদেরকে। কিন্তু তাই বলে মৌমিতাকে আলাদা করে দেয়নি তারা, মৌমিতাকে আগলে রেখেছিল ঠিক আগের মতো করেই। অর্ণব কুহুর নতুন সম্পর্ক একটা ফোঁটা চিড় ধরতে দেয়নি তাদের তিনজনের বন্ধুত্বের সম্পর্কে। মৌমিতা তার জীবনে আর কারোর প্রয়োজন বোধ করেনি কখনো, বিয়েও করেনি সে। আসলে কুহু আর অর্ণবই যেন তার পুরো জীবন জুড়ে ছিল, তারাও মৌমিতাকে পরিপূর্ণ সঙ্গ দিত। এমন অকৃত্রিম বন্ধুত্বে কি আর এত সহজে ফাটল ধরে? অর্ণবের হঠাৎ ছাদ থেকে পিছলে পড়ে মারা যাওয়াতে খুবই আপসেট অর্ণবের ফ্যামিলি। কুহুর তো দুরন্ত প্রকৃতির মেয়ে হয়, অর্ণবের মা কোনো দিনই কুহুকে ভালো চোখে দেখেনি। যে দর্শিপনাই সবচেয়ে বেশি আকর্ষণ করত অর্ণবকে, তাই এখন অর্ণবের অবর্তমানে কুহুর দায়িত্ব নিতে চায় মৌমিতা। দুই বন্ধু একজন আরেকজনকে আগলে রাখতে চায় সারা জীবন।
কফি খাবি কুহু? কফি করি
না রে, আমি কিছু খাবো না।
কেন খাবি না? তুই তো এরকম বৃষ্টির দিনে কফি খেতে খুব পছন্দ করিস, তার সাথে গরম গরম পেঁয়াজি, চল না খাই।
পছন্দ করতাম ও, তখন অর্ণব ছিল, ওর সাথে ব্যালকনিতে বসে বৃষ্টি দেখা। আর যাই হোক, আমার কি ভাল লাগছে না রে, তুই ছেলে খা, আমি খাবো না।
এরকম করলে কি করে চলে কুহু? অর্ণব চলে যাওয়াতে কি আমার একটুও কষ্ট হয়নি? আমি কি ওকে কম ভালোবাসতাম বল? আর তুই খালি অর্ণবের কথাই ভাববি, আমার কথা একটুও ভাববি না?
আমি যে পারছি না রে মৌ, আমার দম বন্ধ হয়ে আসছে। সবাই আমাকে ভুল বুঝেছে, সবাই ভাবে আমি ওর মৃত্যুর জন্য দায়ী। আচ্ছা মৌ, অর্ণব কি আমাকে ভুল বুঝে চলে গেল?
অর্ণব কখনোই তোকে ভুল বুঝিনি কুহু, আমি জানি। আর কে কি বললো তাতে তোর কিচ্ছু এসে যায় না, তুই এসব কথা একদম মনে রাখবি না।
আমি যদি তখন ওর সাথে থাকতাম, ঝগড়া করে বাড়ি ফিরে চলে না যেতাম, তাহলে অন্যকে এভাবে চলে যেতে হতো না। আমি কেন যে বারবার ওকে এভাবে কষ্ট দিতাম, কেন কষ্ট দিতাম?
শান্ত হ কুহু, তুই কিন্তু আবার ভেঙে পড়ছিস। তুই বুঝতে পারছিস না তোকে এভাবে কাঁদতে দেখে অন্যবু কষ্ট পাচ্ছে?
আমি পারবো না মৌ, আমি অন্যকে ছেড়ে থাকতে পারবোই না। আমি মরে যাবো, আমি মরে গিয়ে ওর কাছে চলে যাবো। অর্ণব কেন তুমি আমাকে এভাবে শাস্তি দিলে?
কুহু প্লিজ পাগলামি করিস না কুহু।
কুহুর পাগলামিতে মৌমিতা দিনে দিনে আরো বিচলিত হয়ে পড়ে। অনেক বোঝানোর পরেও কুহু কিছু বুঝতে চায় না, একভাবে কেঁদে চলে দিন রাত, কিছু খায় না, কোথাও যায় না, কারোর সাথে কথা পর্যন্ত বলে। অর্ণবের চলে যাওয়াতে কষ্ট তো মৌমিতারও হচ্ছে, কিন্তু কুহুকে সামলাতে গিয়ে যেন সে নিজেই কষ্ট ভুলে গেছে। মৌমিতার এখন একটাই কাজ, কুহুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। তার ওদিকে অর্ণবের মা গ্রামের বাড়িতে ফিরে যায়। ফিরে চলে যাওয়ার পর অর্ণবের স্মৃতি বিচলিত আবাসে আবার ফিরে যেতে চেয়েছিল কুহু, কিন্তু মৌমিতা তাকে যেতে দেয়নি। তার ওখানে গেলে কুহু একা একা আরো ভেঙে পড়বে, আরো কান্নাকাটি করবে, আর না জানি কখন কি করে বসে। হয়তো মৌমিতার পরিকল্পনা ঠিকই ছিল, কিন্তু কিছুদিন পর ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা।
কুহু চল আজ আমরা কোথাও যাই, সুন্দর কোনো জায়গা থেকে বেরিয়ে আসি।
প্লিজ, তুই কেন আমাকে ভুলানোর চেষ্টা করছিস? আমি কিছুই ভুলবো না, কোথাও যাব না। তুই কেন এরকম করিস?
আমি আবার কি করলাম? কতদিন হয়ে গেল, তুই স্বাভাবিকই হচ্ছিস না। কোনো মানুষ কি সারা জীবন বাঁচে বল?
কেউ বাঁচে না, সবাইকে মরে যেতে হয়। তাই বলে কি তার আশেপাশের সব মানুষের জীবন থেমে যায়? হ্যাঁ মানছি যে প্রিয়জনের চলে যাওয়ার প্রভাব ফেলে, কিন্তু তুই তো লাইফকে এভাবে একটা বদ্ধ ঘরে আটকে ফেলবি, এভাবে কি কোনো মানুষ বাঁচতে পারে?
আমি তো বাঁচতে চাই না, আমি তো এটাই চাই, আমি মরে যেতে চাই। মরে গেলে আমি আমার অন্নবের দেখা পাবো, আমি তো অন্নবের কাছে যাওয়ার জন্য অপেক্ষা করছি।
তোর ফোন বাজছে, ফোনটা ধর।
না আমি কারোর সাথে কথা বলবো।
কুহু জিদ করিস না, ফোনটা রিসিভ কর।
কুহু
কি কি তো দেখছি অর্ণবের নাম্বার থেকে ফোন আসছে।
কি বললি? অর্ণবের নাম্বার থেকে ফোন? এটা কিভাবে সম্ভব? ওর নাম্বার তো বন্ধ আছে, আমি নিজে বন্ধ করে দিয়েছি। আর আর ওর ফোনও তো আমি বন্ধ করে, হ্যাঁ ওর ফোন বন্ধ করে আমি আলমারিতে রেখে দিয়েছি। তাহলে ওর নাম্বার থেকে কিভাবে ফোন আসবে?
একবার গিয়ে দেখ তো আলমারিতে ফোনটা আছে কিনা।
তারা দেখছি, এই তো ফোন তো যেখানে ছিল সেখানেই আছে।
তাহলে তাহলে তোকে ফোন দিচ্ছে কে?
আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার আমার খুব ভয় করছে, মুখ আমার খুব ভয় করছে।
আমি বলি কি তুই ফোনটা ধর, ধরে দেখ কে। কেউ তো দুষ্টুমিও করতে পারে।
না না আমি পারবো না, আমার খুব ভয় করছে।
তোকে ধরতেই হবে, বলা তো যায় না অর্ণব তো কে কোনো কথা বলতে চায়। ফোনটা ধর, রিসিভ কর।
হ্যালো, কে কে বলছেন?
আমাকে এতটাই পর করে দিয়েছো, আমাকে এতটাই পর করে দিয়েছো কুকু, আমাকে না চেনার ভান করছো?
এই সত্যি সত্যি অর্ণবের গলা, আমি কি করবো কি বলবো?
কথা বল, কথা বল আর শুনতে চা, কি বলতে চাই?
কি চাও তুমি?
আমি কি চাই, আমি কি চাই? খুবই আশ্চর্য, তুমি জানো না আমি কি চাই?
না আমি জানি না, তুমি কি চাও পরিষ্কার করে বলো।
তুমি আমাকে এই বাড়িতে একা ফেলে কোথায় চলে গেলে? তুমি একবারও ভাবলে না আমি কি খাচ্ছি না খাচ্ছি, কিভাবে আছি? তোমার কাছে তোমার ইমোশনই সব, আমার ইমোশন কিচ্ছু না। তুমি বাসায় ফিরে আসো প্লিজ, বাসায় এসে আমার জন্য রান্না করে দিয়ে আবার না হয় চলে যাও। তুমি জানো বাইরের খাবার আমার একদম সহ্য হয় না, প্লিজ তুমি তুমি ফিরে এসো, আমার জন্য কিছু রান্না করে রেখে যাও প্লিজ তুমি প্লিজ।
আমি তো কিছুই বুঝতে পারছি না,
এখন আমাদের এখন আমাদের কি করা উচিত?
আমার কি আমার কি মনে হয় জানিস মো, আমার আমার ওই পাশে ফিরে যাওয়া উচিত।
না 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 কহু, তুই যাবি না, আমি আমি তোকে যেতে দেবো না।
তুই বুঝতে পারছিস না মো, অন্নবাবাকে ডাকছে, আমার অন্নবাবাকে বলেছে ও না খেয়ে আছে, ও আমার কাছে খেতে চেয়েছে, আমি কিভাবে ও ডাক্তার অবস্থায় ছেড়ে দেবো?
এক কাজ কর, তুই ওর জন্য বেশি করে খাবার রান্না করে নিয়ে যা, নিয়ে যে ফ্রিজে রেখে দেয়, তারপর দেখ কি হয়।
তুই তুই ঠিকই বলেছিস, আমি আমি এখনই রান্না করে নিয়ে যাবো ওর জন্য।
এত রাতে এই বৃষ্টির ভেতর? না না এত রাতে যেতে হবে না, কাল সকালে যা।
না মৌ তুই বুঝতে পারছিস না, আমাকে এখনই যেতে হবে, আমি এখনই যাবো, কিন্তু আমারও একটু ভয় করছে। তুই কি আমার সাথে যাবি ফিরি?
আচ্ছা ঠিক আছে আমি যা যাচ্ছি তোর সাথে।
কুয়াশা কুয়াশা কুয়াশা
crash.
আমরা এতক্ষণ শুনছিলাম আজকের কাহিনীর প্রথম পর্ব। আমরা এখন চলে যাবো পরের দ্বিতীয় পর্বে, কিন্তু অনেকেই মিস করে গেছেন প্রথমটা, অনেকে একটু দেরিতে যোগ দিয়েছেন, তাদের জন্য জানিয়ে দিচ্ছি আজকের কাহিনী। শুরু থেকে আমরা যেটা দেখেছি, তিনজন বন্ধু অর্ণব, কুহু এবং মৌমিতা একেবারে স্কুল থেকে কলেজ, তারপরে দুজনের বিয়ে হয়ে গেছে, অর্থাৎ কুহু এবং অর্ণবের সঙ্গে পরে বিয়ে হয়ে যায়, দুজনের মধ্যে প্রেম হয়ে যায়।
This track was downloaded from FusionBD.com.
যা পরে বিয়ে হয়ে যায় তাদের, এবং আমরা প্রথম দৃশ্যে দেখি যে অর্ণব মারা গেছে এবং কুহু কাঁদছে এবং তার শাশুড়ি তাকে অনেক গালমন্দ করছে, তাকে অভিশাপ দিচ্ছে এবং দায়ী করছে তার ছেলে মারা যাওয়ার পিছনে কুহুর হাত আছে। একটা পর্যায়ে আমরা দেখি যে কুহু থাকতে চলে গেছে মৌমিতার সঙ্গে, মৌমিতা তাকে তার বাড়িতে নিয়ে যায়, কারণ তাদের তারা তিনজন ছিল হরিহর আত্মা, একই সঙ্গে বড় হয়েছে, তারা একই সঙ্গে ছিল। এবং হঠাৎ করে আমরা দেখলাম কুহু খুব ভেঙে পড়েছে তার স্বামী মারা যাওয়াতে, এবং হঠাৎ এক রাতে কুহুর ফোনে একটা ফোন আসে, একটা ফোন আসে এবং প্রথম ধরতে চলে, পরে ধরে দেখলো অর্ণবের কণ্ঠস্বর শুনতে পায়, অর্ণব কথা বলছে এবং অর্ণব তাকে ডাকছে, তাকে মিস করছে। কিন্তু আমরা শুরুতে দেখেছি অর্ণব মারা গেছে, তাহলে কে ফোন করেছে? অর্ণব এলো কোথা থেকে? তাকে অর্ণবের আত্মা, তাকে অর্ণব আসলে বেঁচে আছে? আমরা সবকিছুই জানবো এই পর্বে, সঙ্গেই থাকবেন। আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221, আর যে সামনে ফ্যান পেজ এবং এবিসি রেডিও ফ্যান পেজ আছে আপনি সেখানে দেখতে পান। সঙ্গেই থাকবেন। রান্না করে নিয়ে ঝুম বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে বের হয়ে বাসা থেকে, অর্ণবদের বাসার সামনে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করে যে অর্ণবদের বাসায় কেউ এসেছিল কিনা বা কেউ ওই বাসায় থাকছে কিনা। দারোয়ান বলে যে সে কাউকে ওই বাসায় আসতে বা যেতে দেখেনি। কুহার মো আরো অবাক হয়ে যায়, তাকে খুব ভয়ে ভয়ে উপরে উঠে, এত রাতে লিফটও বন্ধ হয়ে গেছে, তাই তারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। এক একটা সিঁড়ি যেন এক একটা পাহাড়ের সমান দীর্ঘ মনে হতে থাকে তাদের কাছে। অনেকক্ষণ পরে ওরা বাসার দরজার সামনে এসে দাঁড়ায়। ওদের দুজনের হৃৎস্পন্দন যেন কয়েক গুণ বেড়ে গেছে। ফোন ধরে দরজার সামনে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে থাকে দুজন। কিছুক্ষণ সময় পার হলে কুকুর কাঁপা কাঁপা হাতে ব্যাগ থেকে চাবি বের করে তালা খুলতে থাকে। দরজা খুলে ভেতরে প্রবেশ করে কুকুর আর মৌমিতা। পুরো বাড়িতে কেমন যেন নিস্তব্ধতা, তার মধ্যে বাইরের ঝোড়ো বাতাস বাড়িতে জানালা দরজায় ধাক্কা খেয়ে এক অদ্ভুত ভৌতিক শব্দের সৃষ্টি করেছে। কুহু আর মো ভিড় পাইয়ে এগিয়ে যেতে থাকে ফ্রিজের দিকে। কুহু ফ্রিজ খুলে একে একে খাবারের বাটিগুলো রেখে দেয়। তারপর কাজ শেষ করে তারা দ্রুত বেগে বেরিয়ে যেতে থাকে বাসা থেকে। এমন সময় মোর চোখে পড়ে এক জোড়া জল জোড়ে চোখ। ড্রয়িং রুমের সোফার উপরে বসে আছে যেন কি মো পেছন দিক দিয়ে টেনে ধরে মোকে, মোকে ইশারা করে সোফার দিকে দেখায়। এই জ্বলন্ত চোখ দেখে কুহু চমকে ওঠে। আর হঠাৎ সেই জ্বলন্ত চোখ দুটো এক লাখ ছৌ মেরে ছুটে আসে ওদের দিকে। দুজন চিৎকার করে ওঠে। আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই বাড়িতে কে আছে রে মো? আমার মনে হয় অন্নদের আত্মা।
কি বলছিস তুই? তোরও কি তাই মনে হয়?
হ্যাঁ, আমি শিওর ওটা ওটা অন্নদেরই আত্মা।
কিন্তু অন্নদের আত্মা আমার কাছে কি চায় মো? এরকম কি কখনো হয় নাকি?
হতে পারে, অবশ্যই হতে পারে। আর হতে পারে কি?
তাই তো হয়েছে।
আমার মনে হয় অন্নদের অচ্যুত আত্মা কিছু বলতে চায়, তোকে কিছু বলতে চায়।
অচ্যুত আত্মা? অন্নদের অচ্যুত আত্মা? অন্নদের আত্মা অচ্যুত হবে কেন? ওকে তো সঠিকভাবে দাফন করা হয়েছিল।
কুহু, তুই কি আমার কাছে কিছু লুকিয়েছিস? এবার তুই ঝগড়া করে চলে যাবার আগে ঠিক কি ঘটেছিল বলতো? কি নিয়ে ঝগড়া করেছিলি তোরা? সে একই বিষয় না তো?
কি বলছিস তুই? তুই আমাকে সন্দেহ করছিস?
আহা, সন্দেহ করব কেন? অর্ণব তোর উপর অসন্তুষ্ট হয়ে মারা না গেলে তোর পেছনে লাগবে কেন?
যা তা বলছিস, আমরা ঝগড়া করতাম ঠিক আছে, কিন্তু অর্ণব আমার উপর অসন্তুষ্ট ছিল না, একদমই না। একদম বাজে কথা বলবি না মো। ওরকম ছোটখাটো ব্যাপার নিয়ে স্বামী স্ত্রীর মতো মনোমালিন্য হতেই পারে, ওসব তুই বুঝবি না।
ঠিক আছে, আমি না হয় বুঝবো না, তাহলে আমাকে বুঝিয়ে বল। এই যে তোর কাছে অন্নদের ফোন আসা, তোদের বাড়িতে ঘটা সব অদ্ভুত ঘটনা, ওসব তাহলে কি?
আমি জানি না, আমি কিচ্ছু জানি না, এসব ফালতু পুরোনো কথা আর টানবি না। এখন দয়া করে চুপ কর। আমার ফোন অন্য
কি করবি এবার?
আমি জানি না মো, আমি এখন কি করবো? ফোনটা না ধরি, কি বলিস?
না ধরলে ও যদি খেপে গিয়ে তোর কোনো ক্ষতি করে দেয় তখন?
আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
হ্যালো,
আবার কি চাও তুমি? আবার কেন ফোন করেছ?
থ্যাংক ইউ গুরু, তুমি আমার জন্য এত কষ্ট করে রান্না করে নিয়ে এসেছ। জানো, খাবারগুলো খুব মজার ছিল। তুমি আমার সব প্রিয় খাবার রান্না করে নিয়ে এসেছিলে। তুমি থেকে গেলে না কেন কুকু আমার কাছে? তুমি জানো তোমাকে ছাড়া থাকতে আমার কত কষ্ট হয়। তবু তুমি যে রান্না করে নিয়ে এসেছ এতেই আমি অনেক খুশি। আচ্ছা কুকু, কাল তুমি এলে অথচ খেয়াল করলে না শোবার ঘরের জানালার কাঁচ ঝড়ে ভেঙে গেছে? তুমি ওটা ঠিক করে দিয়ে গেলে না কেন? জানো আমি ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছি, তুমি এসে প্লিজ জানালার কাঁচটা ঠিক করে লাগিয়ে দিয়ে যাও। আসবে তো?
হ্যালো হ্যালো হ্যালো, কিরে ম্যাম কেটে গেছে?
হ্যাঁ হ্যাঁ, এগুলো কি হচ্ছে মো? এসব কি করছে? আমি আমি এখন কি করবো? অন্য বের হত্যা আমার কাছে কি চায়? আমি
জানালা ঠিক করে দিয়ে আয়, চিন্তা করিস না, আমি তোর সাথে যাবো। আবার রওনা দেয় অর্ণবের বাড়ির উদ্দেশ্যে। সাথে নিয়ে যায় জানালা ঠিক করা সরঞ্জাম। তাদের এখন কি করা উচিত তারা কিছুই বুঝতে পারছে না। প্রতি রাতে তাদের কাছে অর্ণবের ফোন আসে, কিন্তু অর্ণব তো মৃত, ও কিভাবে ফোন করতে পারে কাউকে? কাউকে যে বলবে সেই উপায়ও নেই। সকাল হতে না হতে সেই নাম্বারটা কললিস্ট থেকে উধা হয়ে যাচ্ছে, সুতরাং তাদের কথা তো কেউ বিশ্বাসই করবে না। পর পর দু রাত তাদেরকে ওই রহস্যময় ফোন করার আহ্বানে ওই বাড়িতে যেতে হচ্ছে, আর সেখানে অদ্ভুত সব অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে গত রাতে। আর আজ আজ কি অপেক্ষা করছে তাদের জন্য? কাল লোডশেডিং ছিল, তাই অন্ধকারে আরো বেশি ভয় করছিল, তাই তারা আজ একটা বড় টর্চ লাইট নিয়ে এসেছে। সেই একই ভয় নিয়ে আজও সিঁড়ি দিয়ে উপরে উঠে দরজা খুলে ভেতরে ঢুকে কুহু সামনে সামনে এগোতে থাকে, আর পেছনে মৌ, কুহুর হাতে টর্চ। অনেক সাহস করে তারা শোবার ঘরের জানালার কাছে চলে যায়, গিয়ে দেখে আসলে জানালার কাঁচ ভাঙা। মৌ জানালা ঠিক করতে থাকে, তাকে টর্চের আলো দেখিয়ে আর জিনিসপত্র হাতে দিয়ে সাহায্য করে কুহু। আজকের এই বাড়ির পরিবেশ কালকের থেকে ভালো, এখনো পর্যন্ত অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেনি। তাই একটু একটু করে সাহস সঞ্চয় করে কথা বলতে থাকে তাকে।
অঘটন তো ঘটালো না,
সেগুলো বলিস না রে মু, কখন কি হয় তাকে বলা যায় নাকি? এমন সময় প্রচন্ড বেগে একটা বাতাস এসে ঠিক করা জানালায় ধাক্কা দিয়ে জানালাটা খুলে দেয়। কুহু আর মৌ ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে যায়। পেছাতে পেছাতে মৌ হঠাৎ বলে ওঠে, কুহু কুহু পালা পালা কুহু। দুজনে উচ্চশ্বাসে দৌড়তে থাকে দরজার দিকে। যখনই ওরা মেইন দরজা দিয়ে বেরোতে যায়, ঠিক ওদের মুখের সামনে প্রচন্ড শব্দে দরজাটা বন্ধ হয়ে দুজনে চিৎকার দিয়ে ওঠে। কুহুয়ার মো একজন আরেকজনকে জড়িয়ে ধরে, আর এরই মধ্যে কুহুর হাত থেকে টর্চটা পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে যায়। চারদিকে এখন খুঁটখুঁটে অন্ধকার আর বিন কত নিস্তব্ধতা। দুজনে মিলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো কুহুয়ার মো। হঠাৎই মো কুহুর হাত ধরে একটা হেঁচকা টান মারল, তারপর কুহুকে টানতে টানতে দরজার কাছে নিয়ে গিয়ে এক টানে দরজা খুলে, তারপর এক লাফে সাততলার সিঁড়ি দিয়ে নেমে সোজা গিয়ে উঠল গাড়িতে। মমিতার বাড়িতে ফিরে দুজন হাঁপাতে লাগলো অনেকক্ষণ ধরে, এখনো তাদের শরীরের কাঁপুনি যায়নি। কুহু
তুই কি করছিলি বলতো? কেন অন্নবের আত্মা তোর সাথে এমন করছে বলতো আমাকে?
আমি কিচ্ছু করিনি মো, বিশ্বাস কর। অন্নব অকারণে আমার অফিসের কলিগদেরকে নিয়ে সন্দেহ করতো, যে সন্দেহের আদৌ কোনো ভিত্তি ছিল না।
কলিগদেরকে নিয়ে নাকি কোনো বিশেষ কলিগকে নিয়ে?
উফ মো, তুই তো জানিস মো আমাদের অফিসে টিম ওয়ার্ক করতে হয়, আর আমার টিমে ছিল নাইম নামের একটা ছেলে। একসাথে কাজ করতে গেলে যতটুকু মেশার প্রয়োজন আমাদের সম্পর্ক ঠিক ততখানি কি ছিল, কিন্তু একসাথে কাজ করার সুবাদে অন্যদের থেকে একটু বেশি সময় ওর সাথে আমার কাটাতে হতো, এর বেশি কিছুই ছিল না। আর তুই তো জানিস অন্য আমার সাথে কাউকে সহ্য করতে পারতো না, শুধু তোকে ছাড়া। এমনকি আমাদের আর কোনো মেয়ে বন্ধু কি ছিল তুই বল?
অনুপ তোকে আর আমাকে কারোর সাথে শেয়ার করতে রাজি ছিল না। তুই তো সে সবই জানিস। আমি অনুপকে অনেকবার বুঝিয়েছি যে একসাথে কাজ করতে হলে সেটুকু মেলামেশা করতেই হবে, কিন্তু সে বেশিরভাগ সময় অবুঝের মতো করত। তারপর আমি বাড়ি ছেড়ে চলে গেলে তখন সাহেবের বোধোদয় হতো। ফিরে আসলে দুদিন পর আবার সেই একই সমস্যা। আমি কি করতাম বল, আমার কি করার ছিল?
আমাকে জিজ্ঞেস করিস না, নিজেকে জিজ্ঞেস কর। একজন স্বামী বা স্ত্রী কিন্তু অন্যজনের বিশ্বাসঘাতকতা সবার আগে বুঝতে পারে। হয়তো তুই সত্যি তুই এমন কিছু করেছিলি যার কারণে অন্য বেশ ভাবতে বাধ্য হয়েছিল।
বিশ্বাস কর্ম, আমি কোনো খারাপ কাজ করতে পারি না, পারবো না কখনো। আর বিশ্বাসঘাতকতা করবো কার সাথে? অন্যদের সাথে, তোর সাথে? এটা কিভাবে সম্ভব তুই বল?
মানুষ মরে গেলে সব টের পায়, তার কাছে পৃথিবীর সব রহস্য উন্মোচিত হয়ে যায়। অর্ণব নিশ্চয়ই কিছু টের পেয়েছে, হয়তো তোর এমন কোনো ভুল যেটা তোর অজান্তেই হয়ে গেছে, তুই ভুলে করে ফেলেছিস, আর সে কারণে অর্ণব হয়তো তোকে শাস্তি দিতে চাচ্ছে।
আমি জানি না আমি কি ভুল করেছি, কিন্তু অর্ণব যদি আমাকে শাস্তি দিতে চায়, সেটা যদি বিনা দোষেও হয়ে থাকে, তবু আমি মাথা পেতে নিতে রাজি আছি। তবু আমি এটাই বলবো যে আমি ইনোসেন্ট, আমি কোনো অন্যায় কাজ করিনি।
ঠিক আছে, এখন যা, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আমি কাল অনেক সকালে বের হয়ে যাব, আমাকে আউট অফ টাউন যেতে হবে। রাতেও হয়তো ফিরবো না, তুই একা একা থাকতে পারবি তো? ভয় করবে না তো তোর?
না, ভয় করবে না, তুই যেতে পারিস।
আর শোন, কাল রাতে আবার যদি অর্ণবের নাম্বার থেকে ফোন আসে তাহলে যেন রিসিভ করিস না। এমনিতেই আমি থাকবো না, কি করতে কি হয় আমার খুব টেনশন হচ্ছে। তুই আমাকে প্রমিস কর যে তুই ফোন রিসিভ করবি না।
আচ্ছা ঠিক আছে, আমি ফোন রিসিভ করবো না।
পরদিন অনেক সকালে বউ অফিসের কাজে শহরের বাইরে চলে যায়। কুহু সারাদিন বাড়িতে একা বসে বসে কাঁদে। অর্ণবের অকাল মৃত্যুর শোক সে কিছুতেই ভুলতে পারছে না। এত দিন হয়ে গেল তার পরও না। তারপর মমিতা কুহুকে সন্দেহ করছে। কুহু জানে না মৃত্যুর আগে কুহুর প্রতি অর্ণবের মনোভাব ঠিক কেমন ছিল। সে জানে না অর্ণব কুহুকে মাফ করে দিতে পেরেছে কিনা, নাকি এক বুক ভরা ভুল বোঝা নিয়ে অর্ণব কুহুকে মাফ না করে ওকে ছেড়ে এত দূর চলে গেল। উফ, আর ভাবতে পারছি না কুহু। এই জীবনে দুটো মানুষকে ও সবচেয়ে বেশি ভালোবেসেছে, আর তারা দুজনই তাকে অবিশ্বাস করে। কুহুর সব থেকে প্রিয় দুজন মানুষ, প্রিয় দুজন বন্ধু, এরকম মানুষের বেঁচে থাকার কি কোনো অধিকার আছে? কিচ্ছু ভাল লাগছে না কুহুর। তার নিজের মনেও নানা রকম সন্দেহ উকিয়ে দিতে থাকে। তার মনে হতে থাকে এরকম অবস্থায় মৌ কেন ওকে এভাবে একা ফেলে চলে গেল, মৌকে ওর কাছ থেকে পালিয়ে যেতে চাচ্ছে। নিজের মুখে মৌ কুহুকে বাড়ি থেকে বের করে দিতে পারছে না বলে কি নিজেই শহরের বাইরে চলে গিয়ে গা বাঁচাতে চাচ্ছে? কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। একা একা কি করবে সেটাও বুঝে উঠতে পারছে না। মৌ কি ওকে একা ফেলে পালিয়ে গেল? কি অন্যায় করেছে সে? একটু এক্সট্রোভার্ট মেন্টালিটি হওয়ার কারণে খুব সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা ছোটবেলা থেকেই কুহুর ছিল। তার সাথে কুহুর রূপেও ছিল তীব্র আকর্ষণ, যে আকর্ষণকে দমিয়ে রাখতে পারেনি অর্ণব কুহুর বন্ধুত্ব। সে আকর্ষণ আর সাবলীলতার গুণীকে কেড়ে নিল কুহুর জীবন থেকে তার জীবনের অপরিহার্য দুজন মানুষকে। নানা আজে বাজে কথা ভাবতে ভাবতে সন্ধ্যা নেমে আসে। বারবার ঘড়ির দিকে তাকায় কুহু, প্রায় 8টা বাজতে চলল। ফোন কলটা আসে 8টার আগে পরেই কোনো এক সময়, তার মানে যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে সে অশুভ রিংটোনটি। আর এই দুর্ভাবনা মনে আনতে না আনতে
আবার সেই ফোন, এখন এখন আমি কি করব? মাও তো বাসায় নেই, ফোনটা কি ধরবো? না না, মো যে আমাকে নিষেধ করে গেল, তাহলে তো আমার ফোন রিসিভ করাটা ঠিক হবে না। কিন্তু কিন্তু আবার কি বলতে চায় অর্ণব? আবার কি ও আমাকে আমাদের বাসায় যেতে বলবে? এবার এবার আবার কোন কোন কাজের সূত্র দেখাবে ও? কিন্তু বারবার অর্ণব আমার সাথে এমন কেন করছে? কি ক্ষতি করেছি আমি ওর? ও যা যা সন্দেহ করতো তার কিছুই তো আমি করিনি। তবে তবে কেন আমাকে এভাবে ভয় দেখাচ্ছে? আচ্ছা আচ্ছা, এটা অন্য কারোর কাজ নয় তো? অন্য কেউ আমার সাথে ফাজলামি করছে না তো? কিন্তু কে করবে এমন অদ্ভুত কাজ? আর বিষয়টা তো সত্যি অলৌকিক। ফোন কল আসার পরে ফোন কল আসার পরে তো কল লিস্টেও নাম্বারটা থাকে না। এটা তো এটা তো কেউ এসে এটা তো কেউ এসে করে যেতে পারে না। ও এখনো রিংটোনটা বেজে চলেছে। ও কি অসহ্য, কি অসহ্য এই শব্দ, আমি আর পাচ্ছি না। চুপ করো, চুপ করো, থামাও এই অসহ্য শব্দটাকে, আমি আর শুনতে চাই না। আমাকে রিসিভ আমাকে রিসিভ করতেই হবে। যদি অন্যদের খুব বেশি প্রয়োজন পড়ে আমাকে, ওর হয়তো খুব কষ্ট হচ্ছে, হয়তো বা ওর খুব বেশি করে কিছু একটা দরকার, যা ওর কারো কাছে চাইতে পারবে না। আমাকে আমাকে রিসিভ করতেই হবে। আমি শুনবো অন্যদের, আমি শুনবো অন্যদের কথা। হ্যালো হ্যালো অর্ণব,
হ্যালো গুরু, গুরু কেমন আছো? তুমি জানালাটা ঠিক করে দিয়ে গেছো, সেজন্য তোমাকে অনেক থ্যাংক। দিন রাত ঠান্ডা বাতাসে ঘুমোতে পারিনি, আমার জ্বর এসে গিয়েছিল। বাইরে গিয়ে যে মিস্ত্রি ডেকে নিয়ে আসবো তাও পারছিলাম, তোমাকে বললাম আর তুমি জানালা ঠিক করে দিয়ে গেলে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু পুহু, আমি যে তোমাকে অনেক মিস করছি, তুমি কি আমার কাছে আর ফিরে আসবে না? আমি যে আর পারছি না তোমাকে ছাড়া থাকতে, তুমি ফিরে এসো পুহু, প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো। এই বাড়িতে আমার আর একা একা থাকতে খুব কষ্ট হচ্ছে। আমি আর কোনো দিন তোমাকে সন্দেহ করব না। প্লিজ গুরু, প্লিজ তুমি ফিরে এসো, প্লিজ গুরু আমার কাছে ফিরে এসো তুমি, প্লিজ।
আমি আসছি অনুপ, আমি তোমার কাছে আসছি, আমি আসছি।
কুয়াশার গল্প এখনো শেষ হয়নি, অনেক জায়গা তিনি শেষ হয়ে গেল কিনা আমরা জানবো, যে কুহু গেছে কি না অর্ণবের কাছে এবং কি করে গেছে সেটা ছোট্ট একটা বিরতি নিয়ে তারপর ফিরে এসে সঙ্গেই থাকবেন। আর লিখে পাঠানোর ঠিকানা যে কোনো মোবাইল থেকে চতুর্বার।
বহু নিজের পেটে ছুরি মেরে নিজেকে শেষ করে দেয়। সেও তার অন্ধদের কাছে চলে যায়। অবশেষে পূরণ হয় তার ইচ্ছা। অর্ণবকে এই পৃথিবীতে তাকে আর এত থাকতে হবে না, কিন্তু তাদের আরেক বছর বেরিয়ে যেতে হবে। সে যে এবারে একেবারেই একা হয়ে গেল, আদৌ কি সে একা হল নাকি গভীর বন্ধুত্বের অন্য কোনো নিষ্ঠুর রঙে রাঙিয়ে ওঠে নৌকার নিজের জীবন? তুমি নিজের জ্বালে নিজেই পাবি, তুমি নিজে শেষ হলে আমার হাতে, আর কুকুকে শেষ করে দিলে নিজেরই পেছনে জানে। ছাত্রী তুমি কিভাবে তৈরি হয়েছি অন্য পাখি ছিলে, হয়তো হয়তো তুমিও জানো না, কিন্তু আমি জানি। আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, দেখছিলাম কুকুর ভাই তোমাকে খুনের দায় ফেসে যাবে, কিন্তু আমি তো জানতাম না ও সেইরা ধরে তোমার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে ফেলে দিয়েছিল। একটুর জন্য একটুর জন্য কুহুকে ফাঁসিয়ে দিতে পারলাম না, তাও ভালো যে আমাকে কেউ সন্দেহ করবে না। আর আর কুহু, তুমি একদিন আমার কাছে এসেছিলে কুকুররা কিভাবে ভাঙানো যায় সেই উপায় কি, আর আমি তোমাকে কথা সাজিয়ে দিয়েছিলাম, বলেছিলাম এগুলো রেকর্ড করে কুকুরকে শোনা। রেকর্ড তো করেছিলে ঠিকই, কিন্তু কুকুরকে শোনাতে পারো, রেকর্ড তো থেকে গিয়েছিল আমার কাছে। আমার মনে হয় কুকুর শোনে তোমার নাম দিয়ে চেক করে রেকর্ডারটা চালিয়ে দিয়েই কুকুর খেল। আমি জানতাম এরকম দু তিনটা থেরাপি দিলেই কুকুরকে তোমার কাছে পাঠাতে বেশি সময় লাগবে না। আমার সব প্ল্যান আছে। তোমরা কি জানো আমি কেন এরকম করেছি? সেই ছোটবেলা থেকে আমাদের বন্ধুত্ব, তবু তুমি তোমার বন্ধুর বোনের কথা বুঝলে না অন্য, তুমি বুঝলে না আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে না বুঝে কুকুর সৌন্দর্যের প্রতি এতটাই আকৃষ্ট হলো যে আমার কথা তোমরা ভুলেই গেলে। তোমরা তোমার দুজনে মিলে বানিয়ে শিখিয়ে ঘর, আমি তো পারি না তোমাদেরকে শিখিয়ে দিতে। তাই তোমরা জীবনে যে ছোট ছোট ভুলগুলো করেছো সেই ভুলগুলোর সুযোগ নিয়ে আমি থাকতে আমি জয়ী আমি জয়ী আমি জয়ী
আপনাকে দেখতে ভালো আছি, খুব সুখে আছি, শুধু একজন বন্ধুর অভাব।
তুমি তাড়াতাড়ি চলে আসো।
যতক্ষণ না আসবে আমরা কিন্তু ততক্ষণ তোমাকে কোন দিতেই থাকবো।
না না, এ হতে পারে না, হতে পারে না, এ কিছুই সম্ভব, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না।
মৃত্যুর পথে মানুষের কাছে সব রহস্য উন্মোচিত হয়। এবার মমতা কিভাবে দেবেন তার বিশ্বাস প্রতিপাতার প্রতিদান?
আবার
বুঝেছিল যারা অভিনয় করছেন তাদেরকে তাদের নামগুলো বলে দিচ্ছি। মৌমিতার চরিত্রে অভিনয় করেছেন কুমকুম, গুহির চরিত্রে অভিনয় করেছেন শেগুস্তা আবিচারী, অর্ণবের চরিত্রে অভিনয় করছেন সুমন, এবং অর্ণবের মায়ের চরিত্রে অভিনয় করছেন সুপার। আর এই অসাধারণ সাউন্ড শুনতে পাচ্ছেন এবং কুয়াশা এডিট করেছেন সাউন্ডিং সিস্টেমে। পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক বন্ধু থেকে পাঠিয়েছেন যে অবসর হয়েছে আজকের কুয়াশার আয়োজন, এবং পুরো এবিসি টিমকে ধন্যবাদ জানিয়েছি। অবশ্যই পুরো টিমই এবিসি টিম, আমি দেখব পুরো ক্রেডিট গোষ্ঠী এবিসি রেডিও। আমি শেষ এই মুহূর্তে যে এসেছি এসছি সেখান থেকে প্রতিবারের মতো শেষ এসেছে যেখানে আসছে সেখান থেকে পড়াশোনা করছি। আজকে আরো লিখতে পারেন, আমি পড়তে পড়তে আরো যারা লিখতে চান আমি আরো আছি বেশ কিছুক্ষণ, আমাকে লিখতে পারেন যেগুলো মোবাইল থেকে রেডি এখন কুয়াশা চলছে। কুয়াশা মূল কাহিনী শেষ হয়ে গেছে কিন্তু এখন আমি আছি কুয়াশা, আপনাদের ফোন গুলো তো বলবো। আর বাসায় লিখেছে সবার থেকে ধন্যবাদ আপনাকে, সেটি নাম লিখে পাঠিয়েছেন। আবির হোসেন সবার থেকে লিখেছেন আপনি ঘটনাটা কি সত্যি ছিল, ঘটনাটা সত্যি ছিল এটা তো কাহিনী, সব ঘটনা শুধু সত্যি খুঁজতে চান কেন? কল্পনার জগৎ বলে তো কিছু আছে নাকি, এবং সেই জগৎটা কি, সেই জগৎটা কিন্তু খুবই ফ্যান্টাস্টিক। মোস্টলি আমি কিন্তু সেখানে বসবাস করতে বেশি ভালোবাসি। আচ্ছা, এথিকা লিখেছে ওয়াটার স্পুকি ফ্রেন্ড, আমি এখনই আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডশিপ ব্রেকআপ করব। না, এটা ঠিক না, একেবারে সব বেস্ট ফ্রেন্ড কি একরকম হয় নাকি বোকা। আর অসম অ্যাক্টিং বাই কুহু, এটা লিখেছে জন ফার্মগেট থেকে লিখেছে, আপনি কুহুর ক্যারেক্টারের নামটা বলেন বলে গেছি সেবিস্তা বেছানি চরিত্রে করেছেন, এবং আজকের যে মূল কাহিনীটা তার লেখা নাট্যরূপে তিনি দিয়েছেন এবং নাট্যাংশ তিনি পরিচালনা করেছেন, মাল্টি ট্যালেন্টেড। তুহিন চাকমা লিখেছেন শ্রীপুর জগন থেকে, সে আমি নাকি অনেকদিন পর আজ কুয়াশা শুনছি, এতদিন শুনতে পারিনি এক্সামের কারণে, বাট আজকে থেকে আবার শুনবো। রাফিল লিখেছে হাই, আমি ক্লাস এইটে পড়ি, আমিও ব্রাজিল সাপোর্ট করি, ভেরি গুড। সাবিনা লিখেছেন শৈলপুর থেকে, আজকের গল্পটি আমার সাথে কিছুটা মিল রয়েছে, আমারও আমরাও তিন বন্ধু অনেকটাই এই গল্পের মতো, আমারও মাঝে আনন্দ হবে না তো, না একেবারেই না, কেন হবে
এখানে যে ঘটনাটা ঘটেছে সেরকম কিছু না হলেই যদি মনের মধ্যে সেরকম কিছু থাকে সেটা তিনগুণ এরকম কিছু না হোক, কোনো ভুল বুঝে থাকে সেটা এসে ক্লিয়ার করলেই হয়। আর বন্ধুত্ব এমন একটা জিনিস, আমার পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস হচ্ছে বন্ধুত্ব। যদি সত্যি বন্ধুত্ব থেকেই থাকে তাহলে কখনো এরকম হবে না। আমার মনে তিনজনের মধ্যে একজনের মন কলুষিত ছিল, আমি বলবো তার মনটা ভালো ছিল না, সে মানুষটা ভালো ছিল না, সে কারণে বন্ধুত্বের মধ্যে একটা ফাটল ঘটেছিল বা এত জঘন্য একটা ঘটনা ঘটে গেছে। তিনি যদি একই মানসিকতা হতো তাহলে হয়তো এরকম ঘটনা ঘটতো না। জানি এখানে লিখেছেন যখন থেকে আপনার মনের ভালো শিক্ষা হয়েছে, থেকে বিকাশ যাতে বাড়ি থেকে কালকে এক্সাম প্লিজ দেখুন, অল দ্য বেস্ট। চিটাগং জেসি মোড় থেকে লিখেছে ইফতি, ইফতি আনোয়ার লিখেছে, আপু বা 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 সেরকম হয়েছে কুয়াশা, আপু দোয়া করবেন, মন ভালো নাই, আম্মু খুবই অসুস্থ, দোয়া করছি আপনার আম্মুটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। প্রিয়া লিখেছেন উত্তরের থেকে, আপন মানুষ পর হয়ে যায় এই গল্পটা, গল্পে তাই হচ্ছে। রাকিব লিখেছেন চিটাগং থেকে, আপু আজকের গল্প শুনে খুব ভয় পেলাম, প্রায় কয়েক সপ্তাহ পর ভয়ঙ্কর একটা গল্প শুনলাম, কুয়াশাটা থ্যাংকস, কুয়াশা তিনি থ্যাংকস দিয়েছি। এদিকে রাবিয়া লিখেছে, আপনি ভীষণ ভয় করছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। মনিষা লিখেছে, ফ্যান্টাবুলার স্টিক্স ভাই, সাউন্ড খালেদ ভাই ইজ ফ্যান্টাস্টিক, সামনের রেজাল্ট দোয়া করো। ঠিক আছে, না করবো। ঝর্ণা আগ্রাবাদ থেকে, আই লাভ কুয়াশা, আই লাভ এবিসি রেডিও, আই লাভ ইউ আপু। তানভীর নিউজ কাটন ঢাকা থেকে, থ্রি ইডিয়টস নাকি থ্রি স্টুডেন্টস, এটা কি তোমার তাই মনে হচ্ছে, থ্রি স্টুডেন্টস বা থ্রি ইডিয়টস? আর ইস লিখেছে ফ্রম কারওয়ান বাজার, আপু দম বন্ধ হয়ে আসছিল, হৃদরোগের রোগী শুনলে নিশ্চিত হাত এটা কমে করতে পারে। আমি কিন্তু খুব ভয় পেয়েছি আজকে, কখন ধরে যে একটা দৃশ্য ছিল না যে ওই যখন জানালার কাজ ঠিক কাজ ঠিক করতে গেল, হঠাৎ করে শব্দ হয়ে গেল যে আবার জানালার কাজ ভেঙে গেল, আবার আমি খুব চমকে উঠেছিলাম, ভীষণ চমকে উঠেছিলাম, আমি খুব ভয় পেয়েছিলাম তখন। জয়ন লিখেছে শান্তিনগর থেকে, নিষ্ঠুর মমের উচিত শিক্ষা হলো, সৌরভ মেপুর এক থেকে, তাহলে কি সে কাজ মো করেছে? এগুলো আমি আমি প্রথমে শুরুতে বলেছি বন্ধুরা, কে এসএমএস করছি আমি কিন্তু প্রতিবার এসএমএস করি, শেষ এসএমএস যখন আছে সেখান থেকে আমি পেছন দিকে যাই। বিকাশ যাত্রাবাড়ি ঢাকা থেকে, আমার এক্সাম প্লিজ, এটা আমরা পড়েছি আমি, আবার রিপিট করলাম, একই এসএমএস তিন চার হয়ে এসে গেছে। মৌসুমি শাখারি বাজার থেকে, হ্যালো সৌমিন আপু, হয় আজকের গল্পটা শুনে খুব ভয় লাগছে। আমি ভালো আছি মৌসুমি, তুমি কেমন আছো? তুমি ভয় পাচ্ছি এই মুহূর্তে সেটা আমি জানি, তুমি তা বাদে বোধহয় ভালোই আছো। তানভীর লিখেছে নিউজ কারণ থেকে, মৌয়ের মতো মানুষ পৃথিবীতে থাকতেই শাস্তি পেয়ে যায়। ইমরান লিখেছে, ইমরান আচল রামপুরা বাড়ি থেকে লিখেছে, আমরা এখনো শুনছি, আপনি প্লিজ এসএমএসটা পড়বেন। আর নুসরত আপু, আমার বয়ফ্রেন্ড সবসময় বলে তুমি এফএম এ কি শোনো, রাগ করে, বাট আজকে কুয়াশা শুনে ও নিজেই পাগল হয়ে গেছে, আমাকে বলে ফোন রাখো গল্পটা শুনি। ক্রিস লিখেছে, আপু আমি তোমার নতুন ফ্রেন্ড, আমাকে উইশ করো। উইশ তো করতো, উইশ অবশ্যই করি, গুড উইশেস থাকলো আর ওয়েলকাম টু দিস ভেনিউ। আর শুভ্রা শুধু নাম দেখতে পাচ্ছি আর কিছু লিখুন। এম এন আকাশ লিখেছেন কি যাই লিখেছেন, অনেক ধন্যবাদ। হাফিজ মোহাম্মদ, রাকিব হোসেন ঢাকা ওয়াই থেকে, আজকের কাহিনীটা অসম আপু, আমার মনে হয় কুহু কোনো ভুল করেছিল যার কারণে অর্ণব কুহু কুহুকে ভয় দেখাচ্ছে, না এটা সঠিক না। শাহলম লিখেছে, হাই আপু আমি আপনার নিউ ফ্রেন্ড, আজকের গল্পে মূল ভূমিকা মৌমিতা। ফুয়াদ লিখেছে, মনে হচ্ছে এটা মৌয়ের কাজ, মৌ হয়তো অর্ণবকে ভালোবাসত তাই অর্ণবের মৃত্যুতে হয়তো মৌয়ের হাত ছিল, আর এখন কুহুকেও বিপদে ফেলতে চাইছে। এটা মোটামুটি সঠিক হয়েছে প্রেডিকশনটা। রাজ্যে লিখেছে, গাজীপুর থেকে কাহিনীটা অনেক ভালো ছিল। সৌরভ মিরপুর এক থেকে লিখেছে, আমি একলা শুনছি ভয় লাগছে, টয়লেটও যেতে পারছি না। আর মোহাম্মদ আরিফ রাজ লিখেছে পাগলা থেকে হাই শাইনি আপু, আজকে কুয়াশা খুব ভয়ের, কিন্তু আমার ধারণা অর্ণব আর অর্ণবের আত্মা কোনো কারণে খুব কোনো কথা বলতে চাচ্ছে। ছোঁয়া লিখেছে আমি একা ঘরে লাইট অফ করে শুনছি, তুমি অনেক সাহসী ছোঁয়া। তানভীর লিখেছে নিউজ কারেন্ট থেকে মোবাইল বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাহায্যে কল লিস্ট থেকে কলারের নাম্বার নাম্বারটা মুছে ফেলা যেতে পারে। আচ্ছা লাভিয়া লিখেছে শামিল আপু আমি ভয় পেতে চাই, প্লিজ কিছু করো। তুমি অনেক সাহসী লাভিবা, তোমাকে ভয় দেখারও খুব কঠিন। আর আমি তো বলেইছি যারা ভয় পাবে না তারাই শুধু কুয়াশা শুনবে। স্বর্ণা লিখেছে কল্যাণপুর থেকে আপনি আমার মনে হয়তো এটা অর্ণবের আত্মা বা মৌ এমন করছে। তুষার লিখেছে মিরপুর থেকে হাই শামিল আপু, ফেহেরি কোথায় করো, মৃত মানুষ ফিরে আসে না, এটা ছিল ধোকা। ফেহেরি তো বাসায় করে, ফেহেরি আবার কোথায় করবে, কেমন প্রশ্ন এটা। হয়তো আমি রাতে যাই দুটোর সময়, সে কারণে এত রাতে ফেহেরি অফিসে যাওয়া বা ফেহেরি বাড়িতেই করে মানুষ, অন্তত আমি। বাবু লিখেছে কুড়িল বিশ্বরোড ঢাকা থেকে হাই শামিল আপু, আজকে FM শুনতে দেরি হয়ে গেছে, পুরো কাহিনীটা ছোট করে শেষে একবার বলবেন প্লিজ আপু। আমি আর এখন তো বলতে পারবো না, এখন বলতে গেলে এতগুলো এসএমএস আর পড়া হবে না, সবাই আশা করে বসে আছে এসএমএস করে পড়া হবে, যেটা আমি নিয়ম করে পড়ে থাকি কুয়াশার শেষে একদম। যেটা করতে পারো বাবু তুমি, সেটা হচ্ছে কিছুক্ষণ পরে, কিছুক্ষণ পরে মানে আজকে তুমি ফেহেরি করার পদ্ধতি একটু কষ্ট করে জেগে থাকতে পারো। ওয়েস্ট জার্মানির আর জার্মানির খেলা রয়েছে একটু পরে দুটোর সময়, খেলা টেলা দেখে তুমি ডাউনলোড করে শুনতে পারো এবিসি রেডিও বিডি ডট এফএম, লগ ইন করে আমাদের আর্কাইভে চলে যাও, সেখানে সংগ্রহশালা বাংলায় বাংলায় লেখা আছে সংগ্রহশালা, সেখানে গিয়ে কুয়াশার সব এপিসোড গুলো আছে, আজকেরটাও পাবে, উই আর ফ্রেন্ডস নামে আছে, সেটা ডাউনলোড করে শুনতে পারো। কারণ এখন আমি এত সুন্দর করে তো বলতে পারবো না, এত ডিটেলে করে তুমি পুরোটাই পেয়ে যাচ্ছে। আর মিরাজ লিখেছে হাই আপু, মনে হয় মোয়ের কাজ, আচ্ছা ঠিক আছে, ময়েরই তো কাজ, সেটাই জানলাম, এই প্রেডিকশন গুলো খুব আগে এসছে। কোহিনুর এটা কোন রোড বাংলা বাজার থেকে লিখেছে হ্যাঁ শামিল আপু কেমন আছে, গল্পটা খুবই অসম, মনে হয় মৌ অর্ণবের একটা চাল। তানবীর নিউজ কারেন্ট থেকে মৌ মনে হয় কোনো দুষ্টুমি করেছে, যাই হোক। ফাইজা লিখেছে ফার্মগেট থেকে আপু আমার মনে হয় মৌমিতাকে মৌমিতাই কিছু করছে। সীমা লিখেছে আপু আজকে কি রোজা রেখেছিলে, কেমন ছিল, এত এগুলি এই কথায় কুয়াশার মধ্যে এগুলি কথা কি যায় বলতো। আচ্ছা সৌরভ লিখেছে মিরপুর এক থেকে বাতাসটায় কি কোনো অর্ণবের আত্মা ছিল। ফাইজুর লিখেছে অর্ণব জীবিত, অর্ণব অ্যান্ড মৌ মিলে কুহুর সাথে ধোকা দেয়, না অর্ণব ছিল না এর সঙ্গে। যেটা আমি কিন্তু প্রথমে গল্পটি যখন আমি পড়ি শুরুতে, আমার কিন্তু শুরুতে পড়তে পড়তে যখন স্ক্রিপ্টটা হাতে আসে তখন আমার তাই হচ্ছিলাম যে কুহু আর মৌ মিলে এটা করেছে, কিন্তু আমার একবারও মনে হয়নি যে অর্ণব এবং মৌ মিলে এটা করেছে, একবারও মনে হয়নি যে মৌ অর্ণবকে মেরে ফেলেছিল, এটা আমার মাথায় আসেনি। আরাফাত লিখেছে গুলশান দুই থেকে শামিল আপু এটা অর্ণব আর মৌ এর কোনো চাল নয় তো। দুর্লভ লিখেছে আই থিঙ্ক অর্ণব আর মৌ চক্রান্ত করে কুহুর সাথে এইসব কাজ করেছে, আই থিঙ্ক মৌ আর অর্ণবের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে, একটা সব প্রেম ছিল, মৌ ভালোবাসত অর্ণবকে, যে কারণে সে রাগ ক্রোধ হিংসার বশবর্তী হয়ে সেই কাজটা করেছে না পাওয়ার বেদনায়। নাবিলা লিখেছে অর্ণব ইজ নট ডেড, মৌমিতা অ্যান্ড অর্ণব আর প্লেইং গেমস উইথ কুহু বিকজ দে লাভ ইচ আদার, সবাই এটা ভেবেছে, আমিও শুরুতে তাই ভেবেছিলাম স্ক্রিপ্টটা পড়বার সময়। ঢাকা কেরানীগঞ্জ থেকে কাইম লিখেছে অসম স্টোরি, নাইস অভিনয়, থ্যাংকস এবিসি টিম, থ্যাংকস শামিল আপু, ইয়োর ভয়েস ইজ ভেরি নাইস, আমার সব ফ্রেন্ডরা তোমাকে, বাকিটা আসেনি, খুব ভালো হয়েছে, বাকিটা আমার শোনার দরকার নেই। আর রূপগঞ্জ থেকে এটা কি লিখেছে, রূপগঞ্জ পূর্ব গ্রাম থেকে লিখেছে আর জে রনির বাবা, আপু ফার্স্ট ঘটনাটা অসম ছিল, ওকে। হাই শামিল আপু হাউ আর ইউ, আজকে মেইন স্টোরিটা অনেক ভয়ঙ্কর, আমার মনে হয় অর্ণব আসলে মারা যায়নি। সিনথিয়া লিখেছে আমার মনে হয় মৌ আর অর্ণব প্ল্যান করে কুহুর সাথে একই কথা লিখেছে, যাই হোক এটা পড়লাম না। একজন অর্ণব লিখেছিল আলিবাগ থেকে নাকি
মালিমার থেকে লিখেছে যে হাই আপু আই এম স্টিল অ্যালাইভ। হ্যাঁ, খিলগা থেকে, অর্ণব লিখেছে খিলগা থেকে, আপু আই এম স্টিল অ্যালাইভ। গড ব্লেস, আরো লম্বা লাইফ হোক তোমার, দীর্ঘজীবী হোক অর্ণব, যত অর্ণব আছে সব অর্ণবী। রুবেল চিটগং আগ্রাবাদ থেকে লিখেছেন, হাই শ্যামিন আপু, আমার কিন্তু খুব ভয় লাগছে, আমি এখন কি করব, এখন তো ভয় সময় কেটে গেছে, এখন আর কিছু করার নেই। হ্যালো শ্যামিন আপু, আমি আলহাজ গাবতলি থেকে তোমাদের নতুন বন্ধু, ওকে স্বাগত তোমাকে রেডিওতে। মিরাজ ভাই লিখেছে, আপু রমজানে কি প্রেম রোগ হবে না? আই লাভ কুয়াশা, কুয়াশা বেস্ট প্রোগ্রাম, থ্যাংক ইউ। ফটিকছড়ি থেকে, না হবে রমজানে প্রেম রোগ হবে, কুয়াশা হবে, রাতের সবাই জুড়ি হবে। হাই আপু, আমি এখন ফটিকছড়ি থেকে বলছি, এটা আমার প্রথম এসএমএস কুয়াশা, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ। ইমরান আচল রামপুরা বনশ্রী থেকে, নতুন বন্ধু এসএমএসটা পড়বেন আপু, পড়লাম। লাইফ ইজ ইম্পসিবল উইদাউট ফ্রেন্ড, এই স্টোরিটা তার প্রমাণ। ভালো বন্ধুত্ব, বন্ধুত্ব যে কত কতখানি ভয়ঙ্কর হতে পারে সেটা সেটারই প্রমাণ পাওয়া গেল এই গল্প থেকে। প্রিয় লিখেছে চিটগং থেকে, কুয়াশা ইজ দ্য অসম, কুয়াশা ইজ দ্য অসম এপিসোড, এই এপিসোডটা হয়তো অসম হয়েছিল, এটা তো পুরো একটা আয়োজন এপিসোডটা একটা বোঝা যায় বললে। আচ্ছা, প্রথম স্টোরিটা অসম লেগেছে আমার, ভালো লেগেছে। আর আজ জেগে শুনি সুলতান ভাই নেতারি গ্রামে ও লাশের গল্পগুলো বিভিন্ন, আপনি তো খুব মানে আমারই খুব বান্ধবী পড়ে খুব অসংলগ্ন লাগবে, ভালো লাগবে, কুচি লিখে পাঠালে আমি আরেকবার পড়ে নিতাম প্লিজ। হ্যাঁ, আমি বুঝতে পারছি, তবে সুলতান ভাই যে কাহিনীটা ছিল, দুটো বোধ হয় এপিসোড পাঠ করেছিলাম আমরা, ওটা লিখে পাঠিয়েছিল বোধ হয় রায়হান মাহমুদ আমাদের লিখলাম কিছুদিন আগে, তিনি একটা তিনি আমাদের স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতা চলছে, সেখানে তিনি জয়ী হয়েছেন। আরেকটা তার লেখা, তার যে স্ক্রিপ্টটা সেটা আমরা সম্প্রচার করেছি কিছুদিন আগে, তার লেখা ছিল ওটা। আর শ্যামিন আপু, আমি তোমার নতুন বন্ধু, কিন্তু হ্যালো শ্যামিন আপু, কিন্তু নামটা কই, নামটা না বলে নতুন বন্ধুকে উইশ করবো কি করে বা ওয়েলকাম জানাবো কি করে। শাহজাহান চিটগং থেকে, আই শ্যামিন আপু কেমন আছে, কুয়াশা শুনছি গা ছমছম করছে। আরাফাত গুলশান থেকে, আগে প্রথমে আপনি লিখেছেন, আচ্ছা লিখেছেন যে আপু আমি তন্নি আমার একজনকে কুয়াশা শুনতে ইনভাইট করেছি। আচ্ছা, প্লিজ আপু ওকে একটু সাহস দাও, ও যেন ভয় না পায়। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আর আরাফাত, এখন তো অনেক লেট হয়ে গেছে, এতক্ষণে নিশ্চয়ই ভয় যা পাওয়া পেয়ে গেছে এবং ভয় কেটেও গেছে হয়তো এতক্ষণে। আর এগুলো তো আমি কুয়াশা একদম শেষে এসএমএস পড়ি, শুরুতে কিছুটা পড়ি, মাঝখানে পড়বার কোনো অবকাশ নেই, কারণ মাঝখানে যদি কুয়াশার গল্প থামিয়ে যদি আমি তখন এসএমএস পড়ি, সবচেয়ে বেশি বকাঝকা খেতে হবে আপনাদের কাছ থেকে আমার। কুয়াশা কি অবস্থা আপু, ফুটবল খেলা দেখছেন? হ্যাঁ, ফুটবল খেলা আমি পালাতে থাকি, মিস করি না, কিন্তু অনুষ্ঠান চলাকালে তখন দেখা হয় না। বৃষ্টি চিটাগং থেকে, আপু রমজান মুবারক, কুয়াশা শুনে ভয় পাবো? এটা তো রমজান মাসে, আমার জানার মতে এই মাসে ভূত থাকে না। চাঁদপুর থেকে এস এম আলাউদ্দিন, শ্যামিন আপু মাই টেক মাই সালাম, প্রথম থেকে আপনার ফ্যান আপু, কয়েক সপ্তাহ মিস করেছি তোমার গল্প আপু, আশা করি আজকের গল্প কি রোমান্টিক হবে। আচ্ছা, কুয়াশাতে কি, হ্যাঁ অনেক সময় গল্পের কারণে কিছু রোম্যান্স থাকে, কুয়াশা থেকে রোমান্টিক গল্প সম্প্রচার করি আমরা। রাফি শামিন আপু, তুমি যতক্ষণ পর্যন্ত আমার এসএমএস না পড়বে আমি ততক্ষণ পর্যন্ত এসএমএস পাঠাতেই থাকবো, একটা রিকোয়েস্ট আমার কাছে তোমার কাছে রাফি, তোমার কাছে এরকম অনেকের কাছে, বিশেষ করে কয়েকজনের নাম আমার মনে পড়ছে, শুভ আছেন, আরো কয়েকজন আছেন, আমার এই মুহূর্তে নাম আমি আর বলতে চাচ্ছি মনে পড়ছে না, একই এসএমএস 50-60 সবচেয়ে বড় কথা আমার খুব কষ্ট লাগে, আমার মনে হয় হারে কতগুলো টাকা নষ্ট হচ্ছে, একই এসএমএস পাঠালে হয় কি, অন্য যারা পাঠাচ্ছে তাদের এসএমএস গুলো আটকে যায়, আপনি শুধু আমি নিজেও পাঠাচ্ছেন একই এসএমএস আমি বারবার পড়বো না, একবারই হয়তো পড়বো, তো 40টা পাঠিয়ে তো লাভ নেই, একই কথা অন্যদেরকেও কিন্তু বঞ্চিত করছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না, তাই না? সুতরাং একটা পাঠাতে পারেন, আপনি আরেকটু কিছু লিখতে পারেন, আরেকটা অন্য কিছু লিখে, একই এসএমএস 50-60 পাঠাবার কোনো মানে হয় না, সবচেয়ে বড় কথা আপনার টাকাগুলো নষ্ট হচ্ছে। রবিউল দিনাজপুর থেকে, শ্যামিন আপু কেমন আছো, কুয়াশা আমার খুব ভালো লাগে, আই লাভ কুয়াশা, অনেক ধন্যবাদ, আমি ভালো আছি। আর আপু আমি লিমন সন্দীপ থেকে, আপু আমি এবিসি রেডিওর একজন নিয়মিত শ্রোতা, আপু আমি কতবার আপু লিখেছে দেখো, আপু আমি কুয়াশা নাম্বার ওয়ান লাইক করি, আই লাভ কুয়াশা অ্যান্ড আই লাভ শেভেন আপু, থ্যাংক ইউ সো মাচ লিমন। আচ্ছা রাফি লিখেছেন, আচ্ছা এটা পড়লাম, এই যে আবার দুবার এসে গেছে, সার্ভারে কিছু সময় সমস্যা থাকে, যদি তাই বলে তো 20 বার বা 40 বার আসবে না। সাকিব লিখেছে চিটাগং থেকে, আই শামিন আপু আমি এবিসি রেডিও 3 বছর ধরে শুনি, আমি আপনাদের কুয়াশা কখনো মিস করি না, অনেক ধন্যবাদ সাকিব। রিয়াজ উত্তরা থেকে, শুনছি তোমাদের এবং শুনছি কুয়াশা, অনেক ধন্যবাদ। শিহন লিখেছে আমি ফার্স্ট টাইম শুনছি, আশা করি তুমি আর কখনো মিস করবে না। রফসানি আক্তার ঢাকা থেকে, হাই আপু আই ইউর নিউ ফ্রেন্ড, আই রিড ইন ক্লাস 9, আই লাভ এবিসি রেডিও, থ্যাংক ইউ সো মাচ। রব্বি লিখেছে আপু আমি ক্লাস 6 এ পড়ি অ্যান্ড আই লাভ কুয়াশা, আর দিস ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ও মাই গড, অনেক ধন্যবাদ। এম এম অভি হাতিয়া থেকে, শিয়ামিন আপু সেকেন্ড স্টোরিটা খুব খুব ভালো হয়েছে, আই লাভ কুয়াশা ভেরি মাচ। প্রিয়া উত্তর থেকে, আপু আমি একটু অসুস্থ হয়ে পড়েছি, আমি কুয়াশা শুনছি, খুব রহস্যময় লাগছে। হাসি লিখেছে হাই সুইট সিস, হাউ আর ইউ, আচ্ছা একটু বলবে রেহান রসুল কি তোমাদের FM এ জয়েন করেছে, করে থাকলে ও কোন প্রোগ্রাম করে করে এবং ওয়েন? আচ্ছা হ্যাঁ, আমাদের এখানে রেহান জয়েন করেছে, আজকে প্রথম অন এয়ার এসেছিল সে সকালে, সকালে সম্ভবত, কারণ সকালে আমি আজকে ছিলাম না, কিন্তু আজকে সে শো করে গেছে একটা, এটা আমি জানি, হয়তো আগামীতে নিয়মিত তোমরা তাকে শুনতে পাবে। কুয়াশার লাস্ট 2-3 এপিসোডে সে কাজ করেছে, অভিনয় করেছিল। হ্যালো শামিন আপু, হাউ আর ইউ, আমি মোহাম্মদ হাসান সন্দীপ থেকে বলছি, আমি একা কুয়াশা শুনছি। সাকিব ফ্রম চিটাগং, আচ্ছা এটা পড়েছে হাফিজ মোহাম্মদ, রকিব হুসেন ঢাকা বাড়ি, শামিন আপু আমি তোমাদের নতুন বন্ধু, কুয়াশা অ্যান্ড প্রেম রোগ ইজ দ্য বেস্ট প্রোগ্রাম, আই লাভ এবিসি রেডিও, থ্যাংক ইউ হাফিজ মোহাম্মদ রকিব হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। কলি লিখেছে চিটাগং থেকে, আপু কেমন আছো? আমি খুব ভালো আছি কলি, তুমি কেমন আছো? আর কাজী লিখেছে ইউ আর সো লাকি বিকজ ইউ আর আরজে অফ এবিসি রেডিও, ইয়েস আই অ্যাম। আর এটা কে লিখেছে, সিতিতা সন্দীপ থেকে, কুয়াশা তুমি তোমায় শুনছি, আমি এখন বৃষ্টির রাতে একা শুয়ে নিরালায়, আই লাভ কুয়াশা, বাহ। রাইম লিখেছে মিরপুর থেকে, আপু তোমার কুয়াশা আর প্রেম রোগ শো দুইটা অনেক ভালো লাগে, তোমাকে অনেক ধন্যবাদ। আবু সাইদ খাগড়াছড়ি থেকে, আমি ক্লাস 5 পড়ি, কুয়াশা দিনে দেয়া যায় না আহারে, কুয়াশা দিনে ভালো লাগবে না শুনতে, আর দিনে আমাদের এরকম যত আয়োজনগুলি আছে তোমার সব রাতের বেলায়, সব 11 থেকে 2 পর্যন্ত, আমি বুঝতে পারছি তুমি ক্লাস 5 পড়ো, তুমি একটা কাজ করতে পারো, তোমার বাড়িতে যদি কম্পিউটার থাকে বা ল্যাপটপ থাকে, তুমি অনলাইন যদি, আমি জানি না এত ছোট বয়সে বাড়িতে ইন্টারনেট তোমাকে ইউজ করতে দেয়া হয় কি না, কারণ স্কুল লেভেলে, কারণ এত ছোট স্কুল মানে ক্লাস 5 এর বাচ্চাকে আমি মনে করি না ইন্টারনেট ইউজ করতে দেওয়া উচিত। তারপরে তুমি বাড়ির বড়দের কাউকে বলতে পারো, কারণ এত রাত জেগে হয়তো তোমার স্কুল থাকে, তুমি ডাউনলোড করে শুনতে পারো, আমার মনে হয় তোমার মাকে বা বাড়ির বড় ভাই বা বোন বা বাবাকেও বলতে পারো, বুঝিয়ে বলে নিশ্চয়ই শুনবেন। আচ্ছা আর হচ্ছে রমজান টঙ্গি থেকে, হাই শামির আপু আজ ফার্স্ট রোজা, আর 2 তারিখে আজ আমার বার্থডে, হ্যাপি বার্থডে রমজান। সাথী চিটাগং থেকে, হাই আপু কেমন আছে, আমি তোমাদের নিউ ফ্রেন্ড, তোমাকে আমার অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ সাথী। আর আরিফ বিল্লা, আপু আমি আপনার নিউ ফ্রেন্ড, স্বাগত তোমাকে এবিসি রেডিওতে। মারিয়া চিটাগং থেকে, বিপির আসল নাম কি? বিপির নাম বিপি, বিপির আবার আসল নাম কি? বিপির একটাই নাম, আসল নকল একটাই। আমি মিজান, আমি আর্জেন্টিনার সাপোর্টার, তুমি কোন দলের সাপোর্ট করো? আমি ঠিক তোমার অপোজিট দলের সাপোর্ট করি, অর্থাৎ ব্রাজিলের একেবারে ডাই হার্ড ফ্যান আমি। আর আপনি গত এপিসোড কি বন্ধ ছিল, আচ্ছা এটা তো একজনই লিখেছে না কোনো সাদিয়া, তো এটি আরো একজন লিখেছেন, সাদিয়া লেখুনি আরেকজন লিখেছেন যে তার মামা সৈকত, সৈকত নামে লিখেছেন, শুনতে পাইনি। না কোনোদিন বন্ধ ছিল না তো, এখন পর্যন্ত কুয়াশা কখনোই বন্ধ থাকেনি। ঠিক আছে আমাকে এখন বিদায় নিতে হবে, আমার মানে বিদায় নেবার সময় হয়ে গেছে, আর একটু পরেই শুরু হচ্ছে জার্মানির খেলা, কিন্তু তার আগে বলবো আজকে যেটা ঘুমোতে যাবেন রাতে, আজকে কুয়াশা শুনবার পরে আপনাদের মোবাইলটা নিউজেও রাখবেন না, মোবাইলটা সুইচ অফ করে ঘুমোতে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, গুড নাইট।
This track was downloaded from FusionBD.com.